15 নভেম্বর 2015 বাদ এশা মাদ্রাসায় ফারুকিয়া মাদ্রাসা রায়পুর লক্ষ্মীপুর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করতেছেন কুতুব আলম হারে বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব আহমদ বরকতুল্লাহ
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات فإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل صار آمنا في بلاده وقال عليه الصلاة والسلام حفت الجنة بالمكاره حفت النار بالشهوات أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم এই দুনিয়াতে বসবাস করে পশুরাও এই দুনিয়াতে বসবাস করে মানুষরাও পশুরা শুধু খায় বাঁচে এরপরে মরে এ পর্যন্তই খতম কিন্তু মানুষ বাঁচে মানুষ জিন্দা থাকে পশুদের মতো না মানুষ জিন্দা থাকে মানুষের মতো মানুষ যদি পশুদের মতো না চলে মানুষ মানুষের মতো চলে এই মানুষকে আল্লাহ ফেরেশতাদের চেয়েও বড় মর্যাদা দান করেন এক বুজুর্গ বলেন যে কোরআন সুন্নার আলোকে এটা প্রমাণিত সত্য যে মানুষ তোমার মধ্যে পশুদের চরিত্র লালনের ক্ষমতা আছে আর ফেরেশতাদের মতো নূরওয়ালা জিন্দগি বানানোরও ক্ষমতা আছে দুই ক্ষমতা দিয়েই মানুষকে আল্লাহ পাক বানাইছেন ফেরেশতা শুধু নেক কাজ করতে জানেন ইবাদত করতে জানেন খারাপ কাজ করতে পারেনি না ফেরেশতারা আর মানুষের দোনো কাজেরই ক্ষমতা আছে তুমি যদি পশুত্বের মনোভাব পশুত্বের মানসিকতা লাগামহীন জিন্দগি এটি পরিহার করে শুধু আল্লাহর মর্জির অধীন জিন্দগি বানাও তো নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাকে ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্যাদা দান করবেন আল্লাহর নবী রসুলগণও মানুষ ছিলেন আর ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বড় মর্যাদাওয়ালা যে কজন ফেরেশতা আল্লাহর নবী রসুলগণ ওই সব বিশিষ্ট ফেরেদার ফেরেস্তাদের চেয়েও উচ্চ মর্তবাওয়ালা। শুনতেছেন ভাই? অনুরূপ ভাবে আম মুমিনী যারা সাধারণ মুসলমান, নেককার, দিনদার, সালেহীন, তারাও সাধারণ ফেরেস্তাদের চেয়েও ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। আল্লাহর বিশিষ্ট বান্দারা বিশিষ্ট ফেরেস্তাদের চেয়েও উচ্চ মর্তবাওয়ালা, কারণ সাধারণ মুমিনরা সাধারণ ফেরেস্তাদের চেয়েও ঊর্ধ্বের মর্তবাওয়ালা। আরেকদিকে কোরআন কারিম রব্বুল আলমিন বলছেন যে কিছু লোক এরকম আছে, কিছু মানুষ এরকম আছে যে আমি আল্লাহর কথা শুনে না, আমি আল্লাহর রাস্তা দেখে না, আমি আল্লাহর কথা বুঝে না, উলায়কা কাল আনহাম, এরা পশুর মতো। শুনতেছেন ভাই? একই দিকে যে এই মানুষই ফেরেস্তার চেয়েও ঊর্ধ্বের মর্তবাওয়ালা, আরেকদিকে এই মানুষই ফেরেস্তার, ফেরেস্তা তো হওয়া দূরের কথা, ফেরেস্তার ঊর্ধ্বে হওয়া দূরের কথা, পশুর মতো। বাল উলায়কা কাল আনহাম বাল হুম আযাল, বরং আরো বেকার, আরো নিকৃষ্ট, আরো বিবেকহীন। পশুরও কিছু জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু যারা যে আল্লাহর কথা বুঝে না, আল্লাহ পাক বলেন এরা পশুর চেয়েও আরো বেশি বিবেক হারা। ভালো মন্দ যতটুকু পশু বুঝে, অতটুকু বুঝারও যোগ্যতা এদের ভিতরে বাকি থাকে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ তাকে বলে যে আল্লাহকে মহব্বত করে, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহর আনুগত্যওয়ালা, বন্দেগীওয়ালা জিন্দগি বানায়, তাকেই শুধু মানুষ বলে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন, এই সকল বুজুর্গান দিনের কথা কোরআন সুন্নার আলোকেই প্রমাণিত। যে কোনো হুজুর, যে কোনো চিন্তাবিদ, মুফাক্কির ইসলাম সাহেব, যাদের এটা মনে হয় যে বুজুর্গান দিনের কথাগুলো কোরআন সুন্নার বাইরে, ওই সকল হুজুররা আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের দায়িত্ব আমরা বুজুর্গানের কথা কোরআন সুন্নার আলোকে ইনশাআল্লাহ, কোরআন সুন্নার দলিল প্রমাণের আলোকে সেটা প্রমাণ করে দেখাই দেব ইনশাআল্লাহ। কিন্তু সাধারণ মুসলমান ভাইদের সামনে কথা বলতে গেলে, যে একজন রোগী যখন ভালো ডাক্তারের কাছে যায়, তো বাবা মা নিয়ে যায়, তো ঔষধ নিয়ে আসে, চিকিৎসা নিয়ে আসে, ব্যবস্থাপত্র নিয়ে আসে, বুঝায় বলে বাবা ওষুধগুলো ঠিক মতো খা, আল্লাহ তোকে সেবা দিবেন। কি কথা বুঝেন না এবার? মুসলিম জাতি, মুসলমানদের, সাধারণ মুসলমানদের এটা বুঝেন, আমাদের এই পৃথিবীতে যে আলেম ওলামারা বড়, তো তারা আমাদের অনুসরণীয় মুরব্বী, তারা উন্মতের চিকিৎসক, তারা যেটা বলবেন আমরা সেটা মানব, সেটাই আমাদের জন্য কামিয়াবির রাস্তা। আর মুসলমানরা যে এটা বুঝেন যে আমরা দিন শিখবো ইঞ্জিনিয়ারের কাছে না, ডাক্তারের কাছে না, প্রফেসরের কাছে না, ডক্টরের কাছে না, কোন টেলিভিশনের বক্তার কাছে না, দিন শিখবো হয় নবীর নিকট অথবা নবীর সাচ্চা নায়েব কোন আলেমি দীনের নিকট। এটা আমাদের কল্পনার বিষয় তো না, এটা মহান আল্লাহ যিনি দিন নাজিল করছেন, কোরআন নাজিল করছেন, রব্বুল আলমিন আমাদেরকে যেমন ঈমান গ্রহণের নির্দেশ করছেন, তার বন্দেগীর নির্দেশ করছেন, ঠিক অনুরূপ ভাবে মহান রব্বুল আলমিন এটাও নির্দেশ করছেন যে আমাকে মানবা, আমার রসুল কেও মানবা, আমার এই কোরআন কেও মানবা। সাথে সাথে এটাও নির্দেশ করছেন যে ওয়াউলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াউলিল আমরি মিনকুম, যে আমাকে মানবা, আমার নবীকে মানবা, আর তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি আমার দিন বুঝতে সক্ষম সে উলামায় দিন কেও মানবা। উলুল আমর বলতে প্রকৃতপক্ষে মৌলিকভাবে উলামায় দিন এবং ফোকায় উম্মতকে বোঝানো হয়েছে আয়াতে বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উম্মতের আলেমগণ নবীদের ওয়ারিস, ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা, নবী রাসূলগণ কাউকে পয়সা করি, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা যাদেরকে ওয়ারিস বানাইছেন আসমানি ইলমের ওয়ারিস বানায় গেছেন। এতে স্পষ্ট হল নবীর পরে উম্মত যেখানে হাজির হবে, যাদের থেকে দিন নিবে তারা শুধু উলামায় দিন। আজকে মুসলিম বিশ্বের বহু সদস্য, অনেক মুসলমান সাধারণ মানুষ, অনেক শিক্ষিত, অর্ধশিক্ষিত, মধ্যম শিক্ষিত, উচ্চ শিক্ষিত ব্যক্তি পর্যন্ত মুসলমান বটে, এবং এমনটা আমি কি মুসলমান, ইসলাম সম্পর্কে অনেক জানার আগ্রহ আছে, কিন্তু উৎস জানে না কোত্থেকে শিখতে হবে। কোরআন যে সুনির্দিষ্ট ভাবে বলে তুমি দিন শিখবে আলেমে দিনের নিকট থেকে, এই সবক মুখস্থ না থাকার কারণে ডক্টরের নিকট হাজির হয় ইসলাম শেখার জন্য, টেলিভিশনের বক্তার কাছে, ইন্টারনেটের বক্তার কাছে গিয়ে হাজির হয় ইসলাম শেখার জন্য। মহান রব্বুল আলামিন যিনি বিশাল বড় সাতটা আসমান বানাইছেন, এই বিশাল বড় পৃথিবী বানাইছেন, এই জমিন থেকে পৃথিবী থেকে অনেক সুবিশাল সূর্য বানাইছেন, শেষ জমানাতে যে আল্লাহর বান্দাদের মেধা এত উর্বর করছেন তিনি, যে বিশ্বের যে কোনো প্রান্তে কথা বললে আরেক প্রান্ত থেকে শোনা যায়, বোঝা যায়, এমনকি সে লোকটাকে পর্যন্ত দেখার মতো সুযোগ আছে। যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিবেলা জমিন থেকে তুলে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছেছেন কিছুক্ষণের মধ্যে, এরোপ্লেন ছাড়া, হেলিকপ্টার ছাড়া, আবার পৌঁছেছেন আরশে আজম পর্যন্ত, রব্বুল আলামিন পর্যন্ত, মেরাজের রাতে। সে আল্লাহ পাক সেই রসুলকে সেই জমানাতে টেলিভিশন আবিষ্কার করে দিয়া সারা দুনিয়ার মানুষের সামনে একসঙ্গে সেই নবীকে দেখার সুযোগ করে দিতে পারতেন না? সারা দুনিয়ার মানুষ নবীকে দেখতে থাকত আর ইসলাম শিখতে থাকত, এটা কি সম্ভব ছিল না? আল্লাহ পাক সেটা করলেন না। সে আল্লাহ তাআলা বিশ্বের কোথাও এরোপ্লেনেও নবীকে পাঠানোর ব্যবস্থা করলেন না, আল্লাহ তাআলা এই ক্ষমতা তখন রাখতেন না? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক যেটা চাইছেন যে দিন সরাসরি নবীর নিকট শিখো, নবীর নিকট এক একজন শিখবে, পূর্ণ ইমানওয়ালা, পূর্ণ ইসলামওয়ালা, পূর্ণ এখলাসওয়ালা, আখিরাতের ফিকিরওয়ালা, সুন্দর চরিত্রওয়ালা, ইসলামের কামেল এবং কমপ্লিট মডেল এবং নমুনা হবে এক একজন, যাতে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখাইতে পারেন যে আমি তো বলছিলাম যে আমি আমার খলিফা, আমার গুণাবলীতে একদম পূর্ণ আলোকিত এরকম বান্দা আমি বানাবো। ফেরেশতারা তোমরা বলছিল যে ওরা গেলে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে খুন খারাপি করবে, কত নষ্ট অতিরিক্ত হবে, তা আল্লাহ ফেরেশতাদেরকে দেখাইতে চান যে তোমরা বলছিল কি আর আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করছিলাম দেখো সেটাকে, ইন্নি আলামু মা লা তাআলামু, কি কথা বুঝেন না ভাইরা? তো যুগে যুগে রব্বুল আলামিন সেই দিন শিক্ষা দেওয়ার জন্য যখন নবীদের পাঠাইছেন, শেষ নবীর পরে নবী আর কেউ আসবে না, এজন্য উম্মতের আলেমদেরকে আল্লাহ পাক নবীর এলম আর আমলের দ্বারা পূর্ণভাবে গুণান্বিত করে বানাই দিয়েছেন। শুনতেছেন ভাইরা? আফসোসের বিষয়, আমার তো কষ্ট হয়, দুঃখ হয় ওই সকল আলেম উলামাদের উপরেও, যে আলেম ওলামারা উম্মতের সামনে দিনের কথা বলেন বটে, কিন্তু দিনের উপর কায়েম থাকার মৌলিক বিষয়াবলীকে, বিষয়াবলী উম্মতকে আমরা কেন ধরা দেই না, সেটাও আমাদের দায়িত্ব, সেটাও আমাদের কর্তব্য। আমার প্রিয় বন্ধুরা মুসলমান ভাইয়েরা, আপনারা মনে রাখবেন যে খালি কোরআন পড়লে হেদায়েত লাভ হবে না, খালি বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের কিতাব পড়লে হেদায়েত লাভ হবে না, কারণ এই উম্মতের মধ্যে কাদিয়ানি যে কাফেররা তৈরি হয়েছে এই কোরআন সুন্না দেখতে দেখতে। শুনতেছেন আপনারা? শিয়ারা কি হক ওয়ালা না গুমরা দল? এই গুমরা দল পয়দা হচ্ছে কোরআন সুন্নার দলিল দিয়া, খারেজিরা রাফেজিরা পয়দা হয়েছে এই কোরআন সুন্নার দলিল দিয়া, উম্মতের মধ্যে 73 ফেরকা যে তৈরি হয় বা হয়েছে, এই 73 ফেরকা প্রত্যেকেরই ডকুমেন্ট দলিল এই কোরআন শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ। কি কথা বুঝেন না আপনারা? এজন্য আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আগেই সতর্ক করছেন, খালি কেবল কোরআন শরীফ বললে মনে করব না ইনি হক, খালি বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস শরীফ, কালা রসুল্লাহ বললেই মনে করব না তিনি হক, এর সঙ্গে তোমাকে দেখতে হবে তিনি কামেল এলমওয়ালা কিনা, کامل دین والا کینا، سن و شریعت پر کامل زندگی والا کینا، বিখ্যাত ইসলামের বক্তা এবং পণ্ডিত আপাদ মস্তক দেখলে একটুদের মনে হয় বিলকুল ইহুদিদের কোন দোষ এবং নাই। ইহুদি খ্রিস্টানদের মতো যাদের জিন্দগি তারা ইসলামের সে প্রতিনিধি হয় কিভাবে? হ্যাঁ এটা মানতে পারি, ইসলামকে তিনি ভালোবাসেন, ইসলামকে মহব্বত করেন, ইসলামের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, কিন্তু নিঃসন্দেহে তিনি ইসলামের মরণ কোশ্চিন কেন নন। আর রব্বুল আলামিন আসমান থেকে দিন নাজিল করছেন, শুধু এলেন নাজিল করেই আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহর কসম যাতে প্রত্যেক বান্দা ফেরেশতাদের ঊর্ধ্বের মর্যাদা অর্জন করতে পারে, এজন্য ফেরেশতাদের ঊর্ধ্বের নূরওয়ালা একে কামেল মডেল নবীকে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর বান্দাদের জন্য মডেল রূপে পাঠিয়েছেন। আমার এই নবীকে দেখো, পুরো জিন্দগি তার নূরই নূরে পরিপূর্ণ, তার আত্মা নূরওয়ালা, তার চক্ষুদয় নূরওয়ালা, চিন্তা নূরওয়ালা, বিবেক নূরওয়ালা, ফিকির নূরওয়ালা, ভাবনা নূরওয়ালা, লক্ষ্য নূরওয়ালা, কর্ম নূরওয়ালা, চরিত্র নূরওয়ালা, ব্যক্তিগত জীবন নূরওয়ালা, পারিবারিক জীবন নূরওয়ালা, লেনদেন নূরওয়ালা, জবান নূরওয়ালা, হাঁটা চলা নূরওয়ালা, খাওয়া বসা নূরওয়ালা, শোয়া ঘুম নূরওয়ালা, একটা থাকলে নূরওয়ালা, সমাজে গেলে নূরওয়ালা, এরকম কামিল নূরওয়ালা জিন্দগি যার, তিনি আমার নিকটে মডেল এবং নমুনা। এইরকম বন্দাকে অনুসরণ করলে নিঃসন্দেহে তোমরা জান্নাতি হবেই হবে। নবী পাঠানোর এটা উদ্দেশ্য ছিল, আর নবীর পরে নবীর নায় ওলামায় দিন আল্লাহ পাক উম্মতের জন্য মডেল বানিয়েছেন এবং তাদেরকে মানার জন্য পবিত্র কুরআনের রব্বুল আলামিন নির্দেশ জারি করেছেন। এটা ঢাকা রাখো, তোমার কাছে কয় বলছে এখানে ডাকো, এখানে রাখো। নবীর পরে কেয়ামত পর্যন্ত যে কোন নবী আসবে না, এজন্য নবীদের পরে নবীর পরে আল্লাহ পাক সে নবীর সাচ্চা নমুনা এবং সাচ্চা প্রতিনিধি এই পৃথিবীতে নিযুক্ত করছেন। কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক এরকম ওলামায় রাখবেন যাদেরকে অনুসরণ করবে উম্মত, ডাইরেক্ট জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। লা তাযালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিনা আলাল হক। হ্যাঁ কেয়ামত পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন, কেয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এমন একটা ছোট জামাত, তয়বা মানে বিশাল বড় দল না পার্টি না, একটা জামাত এরকম থাকবে ছোট হলো, যারা দিনের কামেল নমুনা কমপ্লিট নমুনা এবং আল্লাহর তরফ থেকে তাদের প্রতি নুসরত মদত সাহায্য আসতেই থাকবে হকের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, সারা বিশ্বে হককে বুলন্দ করার জন্য। শুনতেছেন আপনারা ভাই? কিছু লোকের চিৎকার আর গর্জন দেখলে অনেকে খুব ভয় পায়, ইসলাম বোধহয় ডুবলো। কেমন পর্যন্ত ইসলাম থাকবেই এবং ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহর কসম সেটা থাকবে উলামায়ে দ্বীনের মাধ্যমে। আর আল্লাহ পাক মুসলমানদেরকে তৌফিক দিবেন উলামায়ে দ্বীনের নিকট থেকে এদের শিখবার জন্য, গ্রহণ করার জন্য, যাদের কপালে জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছা নির্ধারিত আছে নিঃসন্দেহে তারা নবীর পরে ওলামায় দিনকেই অনুসরণ করবে। এছাড়া আল্লাহর কসম করে বলতেছি, কোরআন সুন্নাহর আলোকে হকের হেদায়েতের কোন রাস্তা নেই, কোনই রাস্তা নেই, কোনই রাস্তা নেই। মূর্খ লোকের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা আছে যদি সে ওলামায় দিনকে মানে। এটা বন্ধ করো, একজন অশিক্ষিত লোক কোন এক অক্ষর চিনেও না, কিছুই জানে না, তার জন্য জান্নাত পর্যন্ত রাস্তা খোলা যদি আলেমে দিনকে মানে। মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ডক্টর হোক, বক্তা হোক, হ্যাঁ পরিচিত হোক, অপরিচিত হোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, সকলের জন্যই রাস্তা খোলা জান্নাতের, এক শর্তে নবীর পরে উলামায় দিনকে মানতে হবে। এছাড়া যারাই ইসলামের পণ্ডিত হয়েছে আল্লাহর কসম যে কোনো ক্ষেত্রে তাদের থেকে গুমরাহি এবং এক্সিডেন্ট প্রমাণিত আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি, আমি কোনো ব্যক্তির নাম দলের নাম নেওয়ার অভ্যস্ত না, আমরা এরকম ঠিকাদারি নেই নেই যে মুসলমানদের মধ্যে কারো নাম নিয়ে, ব্যক্তির নাম, দলের নাম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকবো। যেমন একদল লোক আজকে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরে সাহাবীদের জমানা, তারপরে তাবেঈদের জমানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমার জমানার মুসলমান যারা সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত সব মুসলমানের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ, তারা মডেল সমস্ত উম্মতের জন্য। আমার তারা আমার সাহাবী, আমার সাহাবীদের পরে যারা মুসলমান তারা সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য মডেল নমুনা। খায়রুল কুরুনি কারনি তুম্মাল্লাযীনা জালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আপনারা শুনতেছেন ভাইরা, সেই তিন যুগ সেটা ইসলামের স্বর্ণ যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ সত্যবাদী, তার ঊর্ধ্বে কোন সত্যবাদী নাই আল্লাহর পরে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিন তিনটা যুগ ঈমানের, ইসলামের, ইলমের, ইখলাসের জন্য সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বাধিক গ্রহণযোগ্য যুগ। সেই তিন যুগের দ্বিতীয় যুগ হল তাবিঈনের, প্রথম যুগ সাহাবাদের, তারপরে তাবিঈ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি তাবিঈ ছিলেন না? তাবিঈ ছিলেন কিনা? বদরুদ্দিন আইনি বলেন, এত বড় বিখ্যাত আলেম মুহাদ্দিস হযরত ইমাম আবু হানিফা তাবিঈ ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতির মতো শাফি মজাবের একজন বিখ্যাত আলেম, সারা দুনিয়া যার ইলমের সামনে মাথা নিত করে, তিনি দল বলেন যে হযরত ইমাম আবু হানিফা একজন তাবিঈ ছিলেন। হাফেজ ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা, তিনি বলেন ইমাম আবু হানিফা একজন তাবিঈ ছিলেন। তিনিও শাফি মজাবের অনুসারী, হানাফি না। ইমাম দারাকুতনি শাফি মজাবের একজন বিখ্যাত ইমাম, তিনি বলেন হযরত ইমাম আবু হানিফা তিনি তাবেঈ ছিলেন। ইমাম শামসুদ্দিন জাহাবি, যিনি শাফি মজাবেরই অনুসারী, হানাফি মজাবের না, তিনি বলেন হযরত ইমাম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন। আপনারা শুনতেছেন ভালো করে? আর কত ঘুমাবো আমরা, আর কত নিজের পায়ে কুরআন পাল্টাবো মুসলমান ভাইরা? কিছু গবেষক, মাস্টার, প্রফেসর, ডক্টরের কথা শুনে শুনে কত আর রসাতলে যাব? আমাদের কি সময় হয় নাই যে আমরা ঘুম থেকে জাগি, আমাদের জান্নাত জান্নাতের রাস্তা পরিষ্কার করি, জাহান্নামের পথ থেকে ফিরে আসি? কবে আমরা সে ঘুম থেকে জাগব? ইমাম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন, এবং ইমাম শামসুদ্দিন জাহাবি, ইমাম দারাকুতনি, এত বড় বড় মানুষরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, হাফেজ ইবনে হাজার আসকালানির মতো মানুষরা, এত বড় বড় মানুষরা তাকে তাবেঈ বলেন, এবং এত বড় বড় আইম্মায়ে হাদিস এই উম্মত যাদের কথায় উঠে বসে, তারা বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটানা দশ বছরের খাদেম, অনেক বড় আলেম, বুজুর্গ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলাকে দেখছেন। কোন সাহাবীকে এক নজর দেখলে তিনি তাবেঈ হয়ে যান। হযরত ইমাম আবু হানিফা তারপরও তাবেঈ না? আর তাবেঈদের সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল্লাযীনা জালুনহুম, আমার আমার শ্রেষ্ঠ যুগ, সর্বশ যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ আমার এই যুগ, আমার সাহাবীদের যুগ, আমার হাতে লালিত পালিত এরা। তারা বড় হওয়ার কারণ, তারা গ্রহণযোগ্য হওয়ার কারণ, তাদের মডেল হওয়ার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তাদের উস্তাদ, আল্লাহর নবী নিজে তাদের শিক্ষক, তাদের ঈমানের শিক্ষক, তাদের এলমের শিক্ষক, তাদের ইখলাসের শিক্ষক, আল্লাহর মহব্বতের শিক্ষক, আল্লাহ ভীতির শিক্ষক, সুন্নতের জীবনের শিক্ষক, আখিরাতের ফিকির শিক্ষাদানের শিক্ষক তিনি। শুনতেছেন ভাইরা? কি বলবো আমি আপনাদেরকে? কোরআনে রব্বুল আলামিন বলেন, আমার নবী আজকে দুপুরে ওখানে বলতে গিয়ে ফের রয়ে গেছিল, এত উলামা এখানে আপনারা কেউ স্মরণ করেন নাই, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমার নবী দিনরাত এই তার সাহাবীদেরকে কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা দেন, কোরআনের কথা বলেন, কোরআন শুনাইতে থাকেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন শুনান মানে 30 পারা যখন আসমান থেকে যখন যতটুকু নাজিল হয় সাহাবীদেরকে শুনাইয়া দেন, শব্দগুলো শুনেন, আর নবী যখন তেলাওয়াত করেন তো তখন অবস্থাটা কি দাঁড়ায় তারা বুঝতে পারেন? কি বলবো আমি, কোন পাঠ শুরু করব? যেটা শুরু হয়েছে এটাই বল। একবার এক সাহাবি রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, তো তিনি দেখতে পান যে কিরে এরকম ওই ঘোড়া ওখানে বান্ধা ছিল না, উট ঘোড়া বান্ধা ছিল, ছুটাছুটি করতেছে, কি ব্যাপার? তাকায় দেখলেন যে উপরের দিকে কতগুলো এরকম কি জানি আলো ঝলমল করতেছে। যাই হোক, তিনি আবার আসলেন, নামাজও দাঁড়াইলেন, ওই তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত বন্ধ আর কিছু দেখা যায়, আবার তেলাওয়াত শুরু, আবার ওই অবস্থা, আবার কি আলো ঝলমল করতেছে, একদম এতটা আলো বিকিরণ হয়, সকাল পর্যন্ত এই অবস্থা চলতে থাকলো। পরে তিনি তেলাওয়াত বন্ধ করলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকট গেলেন, ইয়া রসূলুল্লাহ এই কি দৃশ্য আমি দেখলাম? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল না, একদল ফেরেশতা নিকট থেকে তা শুনতেছিলেন। শুনতেছেন ভাইরা? সে ফেরেশতারা তেলাওয়াত শুনতেছিলেন, আর ও যে দেখতেছিল ওই মাখলুক বেচারা, মানুষ তো চোখে দেখে না, অন্য মাখলুকরা দেখতে পায়, তবু ওইটা দেখে কাঁপতেছিল, ছটফট করতেছিল। তুমি যদি এইভাবে তেলাওয়াত করতেই থাকত, ভোর হয়তো কিন্তু ওদেরকে দেখাই যেতে থাকতো, এইভাবে আলো ঝলমল করতেই আছে। শুনতেছেন ভাইরা? একজন সাহাবীর তেলাওয়াতে যদি এই অবস্থা, স্বয়ং নবী তেলাওয়াত করলে কি অবস্থা দাঁড়ায়? অনেক বন্ধুরা এখন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, তার বাবার মাথার উপর যদি কেউ একটা চশমাও রাখে, ঘুমন্ত বাবার মাথা, হ্যাঁ বেয়াদব কোথাকার, বলবে কি না? আর যদি একটা বাংলা বই রাখে ক্লাস 3 বা এমনকি MA ক্লাসের একটা বই যদি রাখে বাবার বুকের উপরে, খেপবে কিনা? ভদ্রলোক খেপবে? শিক্ষিত লোক খেপবে কিনা? হ্যাঁ, পাগল নাও খেপতে পারে, পাগল নাও খেপতে পারে, কিন্তু যে কোনো জ্ঞানী লোক বিরক্ত হবে কিনা, কষ্ট পাবে কিনা? আমার বাবার বুকের উপর তুমি রাখছো কি? আর যদি একটা লাঠি রাখলো আরো খেপবে কিনা? আর যদি এটা সোনার কৌটা রাখে, কি বন্ধুরা কথা বলেন না কেন? কিন্তু এইবার বাংলাদেশ হজ মিশনে মদিনা শরীফে আমার এক বন্ধু মানুষ, আমার রুমের, সে তারা কয়েকজনে ঔষধ আনতে গেছে বাংলাদেশ হজ মিশনে, একজন উচ্চ শিক্ষিত লোক কোরআন শরীফের উপর তার চশমা রাখা, বই পুস্তক বাংলা ইংরেজি বই পুস্তক রাখা কোরআন শরীফের পিঠের উপরে, জিজ্ঞাসা করলেন যে ভাই কোরআন শরীফের উপরে এগুলো রাখছেন? হাই আপনারা ইসলাম সম্পর্কে অতি উৎসাহী, এটা কোরআন নাকি? এটা একটা আরবি বই, প্রকৃত কোরআন একে বলে, এর উপরে সিগারেটের বাক্স রাখাও যায়। আমার প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, আমি কারো বিরুদ্ধে জিদে কথা বলতে চাই না, ক্রোধে কথা বলতে চাই না, কাউকে আক্রমণ করতে চাই না, দুঃখ পায়, কষ্ট পায় কোন মুসলমান যখন ইমান জীবনকে এভাবে রসাতলে নিতে থাকেন। আপনি কার নিকট থেকে ইসলাম শিখছেন? কার নিকট থেকে দিন শিখছেন? আপনার বাবার মাথার উপরে যদি একটা বইও রাখা হয় সেটা অপরাধ, বুকের উপরে একটা সোনার কৌটাও রাখা হয় সেটা অপরাধ, পবিত্র কোরআনের উপরে বাংলা ইংরেজি তাম দুনিয়ার বই এবং এমনকি সিগারেটের বাক্স রাখলেও তাতে কোনো দোষ নাই, সেটা কোরআনই না, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই শিক্ষিত ভদ্রলোক, উৎসাহী গবেষক, ইসলামী পণ্ডিতরা তারাই বলেন এই কোরআন বিনা উজুতে ছোঁয়াও যায়, এই লোকেরাই বলেন। আর এই ভদ্রলোকেরাই এখন বলেন ইমাম আবু হানিফা কাফের, এই ভদ্রলোকেরাই বলেন হানাফি মজাবের সব মানুষ কাফের, এই ভদ্রলোকেরাই বলেন যে হানাফি মজাবের লোকেরা যদি জান্নাতে যায় তাহলে খ্রিস্টানরা ইহুদিরাও জান্নাতে যাবে। এগুলো তাদের প্রমাণাদি আমাদের কাছে মজুদ আছে সব, শুনতেছেন ভাইয়া? এদের বক্তব্য সব রেকর্ড করা আছে, রেকর্ড করা না, তারা এটাকে প্রচার করতে থাকে, লাইভ প্রোগ্রামও করতে থাকে, কি আশ্চর্য! আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন, আমাদের এই বিভ্রান্ত বন্ধুদেরকে হেদায়েত নসিব করেন। দুনিয়ার যখন চতুর্দিকে কুফরের বন্যা, শিরকের বন্যা, কাফের আর কাফের হচ্ছে মানুষ দুনিয়াতে, ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্তের শিকার মুসলমানরাও, এমন ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে এরা ধ্বংস হোক, এরাও জাহান্নামে যাক? বরং আমরা তো চাইব কাফেররাও মুসলমান হোক, আর আমাদের ঘরের লোক ঘরেই থাকুক, তবে বিভ্রান্তি দূর হোক। এটা তো আমরা কামনা করব। কি হলো আমাদের মুসলমান ভাইদের? ইয়া আল্লাহ, যে ইমাম আল্লাহ রহমতুল্লাহ আলাই একজন আলেমে দিন, এমনটা যে প্রতিদিন রাত্রে তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন জনাব, কখনো এক রাকাতেই তিনি 30 বার কোরআন খতম করতেন, আর কখনো 2 রাকাতে 30 বার কোরআন খতম করতেন, মাত্র 2 রাকাতে 30 বার কোরআন খতম করতেন। এটা কি আমার বক্তৃতা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি সাফি মজাবের অনুসারী, ইমাম শামসুদ্দিন জাহাবির মতো মানুষ, তিনি কে আপনারা জানেন? ইমাম শামসুদ্দিন জাহাবি সাফি মজাবের আলেম, ইমাম আবুহানি রহমতুল্লাহ সম্পর্কে জীবনী লিখছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনি সাফি মজাবের বিখ্যাত আলেম এবং ইমাম, তিনি হযরত ইমাম আবু হানিফা সম্পর্কে আলাদা একটা জীবনী লিখছেন, আর প্রত্যেক উভয় নিজের ভূমিকাতে লিখছেন যে এই মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ আলেমিদি, শ্রেষ্ঠ অনুসরণীয় বরেণ্য ব্যক্তিত্ব। অনেক মানুষ তার ব্যাপারে ধোকাগ্রস্ত, হিংসা আক্রান্ত, শত্রুতা আক্রান্ত, এভাবে নিজের কপাল পুড়তেছে না, এভাবে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। এজন্য ইমানি দায়িত্ব মনে করে আমরা তার ব্যাপারে কলম ধরতে বাধ্য হলাম। সেই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি, যিনি জীবনে কোনো এক রাতেও কখনো ঘুমান নাই, সারা রাত শুধু এবাদতেই মশগুল থাকতেন। আমরা কয়জন সারা রাত এবাদতে মশগুল থাকি? আরে আমাদের বন্ধুরা যারা ইমাম আজমকে কাফের বলেন, তারা কতদিন কত রাত এইভাবে একদম এবাদতে আল্লাহর জন্য দেওয়ানা হইয়া পাগল পরা হয়ে এবাদত করতেছিলেন। শুনতেছেন আপনারা? হ্যাঁ। এবং এই কথাগুলো শুধু কি আমি আমি বলি, সে পৃথিবীর শ্রেষ্ঠ ইমামরা এগুলো লিখছেন। ইমাম গাজালি রহমতুল্লাহর মতো মানুষ, তিনি যে উম্মতের জন্য দৃষ্টান্ত হিসাবে পেশ করবেন কাদেরকে, যে উম্মত এদের অনুসরণ করা উচিত, সেখানে তিনি লিখছেন, ইমাম গাজালি সাফি মজাবের অনুসারী, তিনি লিখছেন ইমাম মাহমুদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, এই সকল মানুষ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ। তাদের এলম, তাদের আমল, তাদের এখলাস, তাদের দিন জিন্দিগি উম্মতের জন্য দৃষ্টান্ত। ইমাম গাজালির মতো আলেম বলেন এই মানুষরা দৃষ্টান্ত দিন জিন্দগির জন্য। ইমাম শামসুদ্দিন জাহাবি সেই কথা বলেন। ইমাম শামসুদ্দিন জাহাবি হলেন যে হাদিস শাস্ত্রের একজন ডাক্তার, হাদিস শাস্ত্রের একজন উচ্চ মাপের তবি, অর্থাৎ এই হাদিসটা ঠিক, এটা বেঠিক, এটা একদম উচ্চ স্তরের, এটা মধ্যম স্তরের, এটা তৃতীয় স্তরের, এটা অগ্রহণযোগ্য। এক শ্রেণীর ভদ্রলোক তারা কথায় কথা চিৎকার করে বলেন এটা বুখারী শরীফের হাদিস, এটা মানা ফরজ, আর এর বাইরে যা আছে এগুলো আর মানা যাবে না। এই ক্ষেত্রে এই ভদ্রলোকদের বিভ্রান্তি থেকে মুক্তির জন্য আমি একটা কথা বলি, সেটা হলো আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা মানো আমি আল্লাহকে আমার রসুলকে। কথা বুঝলেন কিনা? আরে গায়েতে আরো খুলে বললেন রব্বুল আলামিন কথাটা, মা তাকুমুর রসুল ফাখুজু, আমার রসুল যা যা দেন সেটা তোমরা নাও। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কোরআন শরীফের 30 পারার কোন সুরাতে কোন আয়াতে লেখা আছে ইসলাম সবটা কোরআনে আর কেবল বুখারিতে আছে, এর বাইরে ইসলামের কথা হলে সেটা গ্রহণ করা যাবে না। আছে কোন আয়াত এরকম পৃথিবীতে? আছে কোন হাদিস এই আসমানের নিচে? কথায় কথায় বন্ধুরা চিৎকার কেন করতে থাকেন? বুখারি শরীফে দেখেন খুব ঝাঁকে দিয়ে বলতে থাকেন বুখারি শরীফে দেখেন, বুখারি শরীফ ও ইসলামের কিতাব, মুসলিম শরীফ ও ইসলামের কিতাব, আবু দাউদ শরীফ ও ইসলামের কিতাব, নাসাই শরীফ ও ইসলামের কিতাব, ইবনে মাজাহ শরীফ ও ইসলামের কিতাব, তাহাবী শরীফ ও ইসলামের কিতাব, ইমাম মালিক রহমুল্লাহর লেখা মুয়াত্তা মালিক হাদিসের কিতাব, ইমাম মোহাম্মদ রহমুল্লাহর লেখা যে মুয়াত্তা মোহাম্মদ হাদিসের কিতাব, আরো হাদিসের বহু কিতাব আছে। কিন্তু আল্লাহ পাক বললেন আমার নবী যা দেন সেটা নেও। এখন এই সবগুলো হাদিস বুখারী শরীফে না, এটা নিশ্চিত কথা, উলামায়ে দ্বীন জানেন। কি কথা বুঝেন না আপনারা, যে বুখারী শরীফের বাইরে যতগুলো হাদিস আছে যে নবীর কথার উপরে ইমান আনা ফরজ, বুখারীর বাইরে যে হাদিসগুলো আছে সেইগুলোর উপরে ইমান আনা কি ফরজ না? যে বুখারী শরীফের বাইরে যে হাদিসগুলো আছে মুসলিম শরীফের বাইরে এরকম কোন হাদিস যেটা আল্লাহর নবীরই বাণী নিশ্চিতভাবে, সেটাকে যে অস্বীকার করবে অবিশ্বাস করবে সে কি মুসলমান থাকবে? এই বক্তৃতা কেন করেন দিনদার? মুসলমানদেরকে আপনারা এবার বিভ্রান্ত কেন করতেছেন? যখন উম্মতের দায়িত্ব, মুসলমানদের কর্তব্য নিজের ঘর সামলানো, দিন সামলানো, ইমান সামলানো, কাফেরদেরকে দিনের দিকে আকৃষ্ট করতে না পারি কমপক্ষে আমরা তো মুমিন থাকি, আমরা তো মুসলমান থাকি, আমরা তো ইসলামের উপর অটল থাকি, আমরা তো ভাই ভাই থাকি। কোরআন কি জন্য পড়েন? ডক্টর হওয়ার জন্য। কোরআন কেন পড়েন? গবেষক হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, মঞ্চের বক্তা হওয়ার জন্য। কোরআন হেদায়তের কিতাব, হেদায়তের আলোতে সিক্ত হওয়ার জন্য পড়া চাই। আমি কোরআনের আলোতে আলোকিত হব, আর যদি আল্লাহ পাক আমাকে আলো বিতরণের তৌফিক দান করেন অন্যদের মধ্যে, সে নিখুঁত নির্দাক স্বচ্ছ আলোর ধারা আমি বন্টন করব। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোরআন শিক্ষা তো নয়, ঝগড়া লাগানোর জন্য কোরআন শিক্ষা তো নয়, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য কোরআন শিক্ষা তো নয়। পবিত্র কোরআন রব্বুল আলামিন হেদায়েতের এক ধারায়, হেদায়েতের এক ধারায় ভাবে বর্ণনা করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যারা হবে তাদের পরিচয় হল, বৈশিষ্ট্যই হল তারা পরস্পর ভাই ভাই। শুনতেছেন আপনারা? ভাই ভাই মানি এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ চায়, মঙ্গল চায়, সম্মান চায়, মর্যাদা চায়, সফলতা চায়, তার জন্য তার জীবনে বরকত চায়, তার শত্রুরা প্রতিহত হোক এটা সে চায়, সুখী হোক সে, শান্তিময় জীবন লাভ করুক সে, সম্মানের আসন লাভ করুক সে, ভাই ভাইয়ের জন্য এটা চায় কিনা? এখন মুসলমানরা লাভ দিয়ে ওইটা একটা স্টেজ বানায়, বিশাল একটা প্যান্ডেল খাড়া করে বলে দিলাম অমুকে কাফের, অমুকে কাফের, অমুকে বোমরা, অমুকে জাহান্নামি, আমরাই 10-20 জন খালি একদম পিওর মুসলমান জান্নাতুল ফেরদৌস ফাইনাল ভাবে কেবল আমাদের এই 50 জনের জন্য বরাদ্দ হয়ে আছে। এটা কোন ইসলাম? এটা কোন ইমান? এটা কোরআনের কোন আলো? এটা বলেন আপনারা আমাকে। আফসোস, আমাদের অনেক আলেম ওলামারা ক্ষেপতে ক্ষেপতে বলেন এরা ইসলামের দুশ্মন, এরা ইহুদিদের দোসর, এরা খ্রিস্টানদের চর, এরা বিধর্মীদের এজেন্ট, এগুলো বলেন। আর আমার এই বয়স পর্যন্ত এগুলো আমরা শুনতে শুনতে এই বয়সে আসছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যতটুকু এদেরকে জানাশোনার চেষ্টা করছি আমার কখনোই এমনটা মনে হয়নি এরা ইসলামের দুশ্মন, ইসলামের চর, ইহুদিদের এজেন্ট, এমনটা আমি বুঝতে পারি নাই কখনো। কারণ আমি দেখেছি এরা ইসলামের জন্য পাগল, ইসলামের জন্য জীবনও দেয়, ধন সম্পদ ব্যয় করে, যে কোনো ত্যাগ স্বীকার করে, অগ্রগামিতায় তাদেরকে পাওয়া যায়। এদেরকে ইসলামের দুশ্মন মনে করি কিভাবে? পরে বুঝলাম আসলে এরা ইসলাম শিখছে এমন একটা উৎস থেকে যেখানে ত্রুটি আছে, যেখানে ঘাটতি আছে, যেখানে সমস্যা আছে, যেখানে জটিলতা আছে, সেই জটিলতাগুলো এদেরকে পাইয়া বসছে, সেই অস্বচ্ছতা গুলো এদেরকে পাইয়া বসছে। এরা মূলত ইসলাম পিপাসু, এরা ইমান পিপাসু, এরা দিন পিপাসু, এরা জান্নাত পিপাসু, এরা আল্লাহ রসুলের প্রেমিক, এটাই সত্য কথা। কি কথা বুঝেন নাই আমার বন্ধুরা? আমি কি বলবো? আমি কোশ্চিন কাল এটা পছন্দ করি না যে একটা দিনের কথা বলতে গিয়া একটা দলীয় মানসিকতা নিয়ে কথা বলা। আমাদের কোন দল নেই, আল্লাহর কসম যার সিনাতে ইমান আছে এমন সব মুসলমান আমাদের দলের লোক। ভুল বুঝাবুঝি থাকতে পারে, সেটা সংশোধন হওয়া উচিত, কিন্তু তাই বলে তাদেরকে ইসলামের জামাত থেকে খারিজ করা এটাকে আমরা কি কেউ ছোট খোদা নাকি? কি কথা বলছেন না? অথবা খোদার কোথায় আছেন নাকি? খোদার কোনো উজির আজম নাকি যে আমি একটা সিদ্ধান্ত নিলে খোদা সেটা মানতে রাজি হবে, যে তুমি আমার পুরানো লোক, তোমার কথা আমিও রাজি? নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। খোদা তো খোদা, আল্লাহ আমাদের রহম করেন। হ্যাঁ, আমার কথাগুলো আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন ভাইরা? হ্যাঁ, হযরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন যে আপনারা জানেন ইমাম মালিক রহমুল্লাহ তাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, তাকে গুরুত্ব দিতেন, তার প্রশংসা করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতেন, কেয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানরা হযরত ইমাম আবু হানিফার দ্বীনি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য মুখাপেক্ষি থাকবে। আন্নাসু ইয়ালুন আলা আবি হানিফাতা ফিল ফিকহ, এই কথা লিখছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনি শাফি মাযহাবের অনুসারী। ইমাম শামসুদ্দিন যাহাবী, তিনি শাফি মাযহাবের অনুসারী। শুনতেছেন ভাইরা? আমরা হানাফিরা ইমাম আবু হানিফার প্রশংসা করার একটা লাইন বলার দরকার নাই, একটা লাইন লেখারও দরকার নাই। হাম্বলি মজাবের ইমামরা উলামায় দিন এবং টপ লেভেলের এবং শ্রেষ্ঠ স্তরের উলামায় দিন ইমাম আবু হানিফা সম্পর্কে এমন কথা বলছেন। হ্যাঁ, আল্লামা ইবনে আব্দুল বার মালিকি, মালিকি মজাবের বিখ্যাত ইমাম আলেম মুহাদ্দিস ফকিহ এমন কথা বলছেন। শাফি মজাবের শ্রেষ্ঠ ইমাম এবং উলামায় দিন হযরত ইমাম আবু হানিফা সম্পর্কে এমন লিখছেন যার আমাদের লেখার কোনো কিছু দরকার বাকি থাকে নাই। তো অন্য মজাবের ইমামদের নিকট, আলেমদের নিকট যে ইমাম আবু হানিফা এত শ্রেষ্ঠ এলেমওয়ালা, আমলওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, এত বড় আদর্শ মহাপুরুষ, তার সম্পর্কে আজকে এই কথা বলা, তিনি দিন থেকে বিচ্যুত। এখন শুনেছে জায়গায় জায়গায় মুসলমানরা হানাফি মুসলমানদেরকে নতুন করে কালমা পড়ে, ইন্না লিল্লাহ, বলে যে তো এগুলো কাফের, এগুলোকে কালিমা পড়ো। লক্ষ্মীপুরের এক মাওলানা সাহেব আমাকে বললেন, এরকম এক বুজুর্গের সঙ্গে ওনার সাক্ষাৎ হলে উনি বললেন, আপনি নাকি আপনি বাবা মার কলমা আপনি কলমা নতুন পড়েছেন? বলে হ্যাঁ, তারা হানাফি তো ওই জন্য কালিমা পড়েছি, তাদের কালিমা তো সই না। ওই মাওলানা সাহেব এই আপনাদের লক্ষ্মীপুর এই কলাকুপার পাশেই বাড়ি, তো উনি আমাকে বললেন যে, তা আমি তখন তাকে বললাম জনসমক্ষে যে আপনার বাবা মার বিয়ে তো হয়েছে হানাফি মজাবের অনুসরণে, তো বিয়েও তো সহি না, বিয়ে ঠিক করছেন কিনা, বিয়ে দোহরাইছেন কিনা, আর আপনি তো সেই বিয়েরই ফসল। তো মহানাশক চুপচাপ করে দাঁড়ায় আছে, তখন পাবলিক খেপছে। এরকম পাবলিক খেপানোর কাজ নির্দিষ্ট ব্যক্তি বিশেষের ক্ষেত্রে করতে দেওয়াটা একটা জটিল এবং কঠিন বিষয়, কিন্তু মহানাশক আবেগ তারিত এমনটা করে বসছেন। এর দ্বারা বিশৃঙ্খলায় তো বাড়তে থাকবে। আমরা যারা হানাফি, কোন এরিয়া যদি পূর্ণ আমাদের সম্পূর্ণ করতলগত হয়, মালিকীদের গিয়া বলবো তোমরা কালমা শুধরাও। সৌদি আরব যদি কখনো আমাদের হানাফিদের দখলে পূর্ণভাবে আসলো, তা আমরা বললাম যে তোমরা সব হাম্বলি আর গায়ের সব লামজাবির দল, কলমা ঠিক করো, তোমার মা বাবার বিয়েও সহি হয় নাই। সারা বিশ্বের মুসলমান আমরা যে বলতে থাকি, সারা দুনিয়া বিবি বেশুমার মুসলমান, দুনিয়ার এত অংশ, এত পরিমাণ মুসলমান, এ কারা সব লামজাবি ভাইয়েরা? এ হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, কিন্তু মজহাবের বাইরে যে মুসলমান ভাইয়েরা তাদের সংখ্যা তো নিতান্তই কম। আপনাদের এলাকায় লামজাবি কয়জন আছে? কি বেশি না কম? এই ভাই এরা যদি অরিজিনাল দিনওয়ালা, এদেরকে বাদ দিলে এই অঞ্চলের সব তো কাফেরেরই দল। তো মসজিদ তো অনাবাদ, মাদ্রাসা অনাবাদ, ফের কোন গলায় চিৎকার করতে থাকেন যে 99% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ চলবে না, কোনো আইন পাশ চলবে না, কোনো কথা বলা চলবে না, এটা আবার বলেন কিভাবে? 99% করে এদেশে বাস করেই যারা মুসলমান অধিকাংশ সবই হানাফি, অল্প কিছু বাদ দিয়ে, যে সব তো এরা কাফের, তারপরে কাফের অধ্যুষিত দেশ এটা, কি কথা বলেন না? তাহলে তো অর্থ দলের কাফের দেশ, তো মুসলমানের দেশ এটা। এই বিভ্রান্তি ছড়ানো কিভাবে সহি হয়? আল্লাহ তাআলা বুঝ দান করে। Oh, আপনারা কি শাহুল্লাহ দেহলবীর নাম শুনেন নাই কোন শিক্ষিত ভাইয়েরা? তিনি কি আমাদের হাবিব জুদের মতো মাওলানা স্যার, পীর জিহুদের মতো মাওলানা স্যার? হ্যাঁ, হাবিব জুদের পীরের নাম কি? মাওলানা আশরাফ আলী থানভি। তো মাওলানা আশরাফ আলী থানভি এত বড় আলেম ছিলেন যে তার হাতে মুরিদ যারা এক একজনের এলমে সারা দুনিয়া কাঁপতেছিল। এই মুফতি শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যার এলমের ডঙ্কা বাজতেছিল বিশ্বব্যাপী, অন্তত পক্ষে মাওলানা সাব্বির আহমদ উসমানি তো সারা দুনিয়াকে কাঁপাইয়া দিচ্ছেন তার এলমের দ্বারা। আরে তারপরে যারা তাদের শিষ্য মাওলানা ইউসুফ বিন নূরের মতো মানুষের এলমের ডঙ্কা দুনিয়া জুড়ে বাজতে থাকছে। আর মাওলানা জাফর আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব সম্পর্কে এক কিতাব লিখছেন হাদিসের উপরে, হাদিসের ব্যাখ্যার হানাফি মজাবের ব্যাখ্যা দিয়া 18 ভলিউমে সুবিশাল এই কিতাব সারা পৃথিবীকে কাঁপাইয়া দিয়েছে। এত বড় মাওলানা আশরাফ আলী থানভি, তিনি কি শাহুল্লাহ দেহলবীর মতোই একজন ছিলেন? শুনতেছেন ভাইয়েরা, এই মানুষগুলো যাদের নাম বললাম, হাফিজ জুদুর কি লামজাবি? উনি কি হানাফি ছিলেন না? আপনাদের দৃষ্টিতে হাফিজি একজন পাক্কা কাফের মানুষ? হাফিজির আত্মীয় স্বজন এখনো জিন্দা আছেন, লুধুয়াতে বাস করেন, ওখানে গিয়ে তাদেরকে কলমা পড়ে আসেন না? হাফিজি হুজুরের মতো বুজুর্গের খানদান যদি নতুন ভাবে ইসলামে দীক্ষিত হয় তাহলে অন্য মুসলমানদেরকে ইসলামে দীক্ষিত করার সহজ হবে। তো আন্দোলন করার জন্য তরিকা হলো আগে বড় মানুষদেরকে, প্রভাবশালী লোকদেরকে হাতে আনা। রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রথমে তায়েফের নেতৃবৃন্দের কাছে গেছিলেন না, এই মৌলিক ফর্মুলার ভিত্তিতে গেছিলেন। তো সেটা করলে তো হাফিজি পীরজি মাওলানা শামসুল হক ফরিদপুরি সিলেটের মাওলানা মুশাহিদ আলী সাহেব, শাইখে কৌড়িয়া হাটহাজারীর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি আজমাইন, এই সব বড় বড় বুজুর্গান দিনের খানদানের উপর আগে আমাদের চাষাবাদ করতে হবে ওই লামজাবি বন্ধুদের, যাতে করে পরে পয়লা তারা ঠিক হয়ে গেলে বাকি উম্মত অটোমেটিক ঠিক হইতে বাধ্য হয়। আমার প্রিয় বন্ধুরা, এই হাফিজ জিহুদুর পীর জিহুদুরের মানের লক্ষ লক্ষ আলেম মাওলানা আশরাফ আলী থানভির অনুসারী। আর সেই মাওলানা আশরাফ আলী থানভি, তিনি শাহিদুল্দিন মাওলানা মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র। শাহিদুল্দিন মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর শিষ্য। আর এই বড় বড় আলেমরা সব শাহুল্লাহ দেহলবীর নাম শুনলেই মাথার মতো করেন। তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিষ্য মুরব্বী, তার এলমের সামনে, তার জ্ঞানের সামনে, তার মেধার সামনে, তার তাফাক্কুফির দ্বীনের সামনে আমরা সব শিশুর দল। শুনতেছেন ভাইরা, সেই শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি তার ফুয়ুজুল হারামাইন নামক আরবিতে লেখা কিতাব, তার ভিতরে তিনি লিখছেন যে আমি একজন হানাফি এবং আমি বিশ্বাস করি উ মহাদেশের মুসলমানরা হানাফি মজাবের উপর থাকলেই তাদের এই দীন ইমান ইসলামের হেফাজত এটা নিরাপদ হবে। শাহুল্লাহ দেহলভি তো তাহলে খালি নিজে কাফের না, পুরা এই দেশে উপমহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তান বার্মা এত অঞ্চলের সব কাফেরদের তিনি শিক্ষক, এটাই তো বোঝা গেল, তাই না? আপনারা কি শাহুল্লাহ দেহলভিকেও কাফেরই বিশ্বাস করেন? মুজাদ্দিদ আলবে সানি আকবরের দিন এলাহির বিরুদ্ধে যিনি যুদ্ধ করলেন এবং জেলেও গেলেন, সে মুজাদ্দিদ আলবে সানি তিনি বলেন আমাকে বারবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি হানাফি মজাবের উপরেই থাকো। এই পৃথিবীতে বহু আলেম উলামা, বহু উচ্চ শ্রেণীর আউলিয়া এমনও ছিলেন যারা শুধু স্বপ্নেই না, জাগ্রত অবস্থায় সর্বদা ডাইরেক্ট রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে থাকতেন। শুনতেছেন ভাইরা, এটা এক জগৎ ভিন্ন। এখন যদি হানাফিদের নাম নেই তো সমস্যা, কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি শাফি মজাবের অনুসারী, আমরাও তাকে গভীরভাবে শ্রদ্ধা করি। তিনি জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, সর্ব অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে স্বপ্নে দেখতে থাকেন, স্বপ্নে না দেখতে থাকতেন, এই চোখে দেখতে থাকতেন। শুনতেছেন ভাইয়েরা, এই পাঠটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, সব দায়িত্ব একদিনই কি পালন করা যায়? আর আমাদের ভারত উপমহাদেশে ভারতের বিখ্যাত আলেমিদি শেখ আব্দুল হক দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তিনি ঘুমে জাগরণে সর্বক্ষণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জিয়ারত নসিব হতেই থাকত। এটা আমি শুধু এই প্রয়োজনে বললাম, মুদাদ্দিদ আলবি সানি যেহেতু বলছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম নিজে আমাকে বলেন তুমি হানাফি মজাবের উপর থাকো, তাহলে রসুল্লাহ সাল্লাহ আসলাম এটা নির্দেশ দাতা, তো তিনিও কি এই কাফের হওয়ার পরামর্শ দিলেন? নাউজুবিল্লাহ। আর যদি কেউ এটা মানতে না চান যে না ইমাম মুজাদ্দিদ আলবে সানি কথা বলছেন এটা আমি বিশ্বাস করতে পারি না, তাহলে আমি বলবো মুজাদ্দিদ আলবে সানি তাহলে মিথ্যাবাদী। বন্ধুরা শুনতেছেন আপনারা, মুজাদ্দিদ আলবে সানি আল্লাহর নবীর নামে মিথ্যা প্রচার করতেছিলেন, তাহলে এমনটা মোল্লা ছিলেন তিনি? কি বলবো আজকে আমরা, শাহুল্লাহ দেহলবীর মতো মানুষ তিনি হানাফি, মুজাদ্দিদ আলবে সানির মতো মানুষ তিনি হানাফি। আর আমাদের বন্ধুরা কথায় কথা বলতে থাকেন, দৌড় দিয়ে একটা বুখারী শরীফ নিয়ে আসেন, যাত্রাবাড়ির প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুর উনার নিকট একজন আসছে যে হুজুর বুখারী শরীফে আসছে এইরকম মশলা এরকম মশলা, আপনারা হানাফিরা সেটা মানেন না কেন? বলে বুখারি শরীফে আসছে, বুখারি শরীফ নিয়ে আসেন। বলে আমাদের এলাকায় হুজুর আসছেন, উনি বলেন হুজুরকে নিয়ে আসেন, তাহলে নিয়ে আস, হুজুরকেও নিয়ে আসছে যিনি বুখারি শরীফ ওনাদেরকে বুঝান, পরে নিয়ে আসছে, বলে এই মশলা বুখারি শরীফে আসছে। আমিও মশলাগুলো বলবো না, কারণ যদি আমি সেটা বলতেই যাই ওই প্রতিটি মশলার ব্যাপারে আমরা বিশদ সবিস্তার দলিল প্রমাণ পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন আপনারা, চাই সেটা ইমামের পিছনে ফাতিহাই হোক অথবা রফিয়া দাইন যে বারবার হাত উঠানো নামানো হোক, অথবা সেটা জোরে আসতে আমিন বলা হোক, প্রত্যেকটার ব্যাপারে আল্লাহর নবীর হাদিসের ভান্ডার থেকেই, সাহাবিদের আমলের ভান্ডার থেকে, জ্ঞানের ভান্ডার থেকেই আমাদের কাছে যথেষ্ট পরিমাণে দলিল প্রমাণ আছে। শুনতেছেন ভাইয়া? আপনারা যদি শুনতে চান আপনারা লক্ষ্মীপুর শহরে কোন তারিখ দেন, আমরা আসব ইনশাআল্লাহ, আপনাদেরকে সবিস্তার দলিল প্রমাণ শুনাইতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তামাশা মনে করছে, আমাদেরকে মিসকিনের দল মনে করে। হ্যাঁ, কি বলতেছিলেন মহারাজ? হ্যাঁ, যাত্রাবাড়ির হুজুরের ঘটনা বুখারি শরীফ। তো হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর বললেন যে বুখারি শরীফ কোনটা দেখান একটু আমার, দেখি ওই বাংলা একটা নিয়ে আসছে। হুজুর বললেন এটা কি বুখারি শরীফ? কি এটা? তাহলে এই যে নবীর হাদিস এগুলো সব। তো যাত্রাবাড়ির মোহতাম শাহ হুজুরের নাম শুনেন না আপনারা? বাংলাদেশের এক জাদরের আলেমে দিন। হ্যাঁ, তো উনি প্রেসিডেন্ট এরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, একবার উনার মসজিদে হঠাৎ করে প্রোগ্রাম করছেন আসবেন, এখানে তিনি প্রোগ্রাম করবেন, জুমার নামাজ পড়বেন, ভাষণ দিবেন। পুলিশ অফিসাররা এসে উপস্থিত জুমার আগে আগে, তারা নিরাপত্তার ব্যবস্থা করবে না, নিরাপত্তা নিশ্চিত করবে। তো হুজুরের সঙ্গে খতিব সাহেব তিনি দেখা করলে, তখন তিনি বললেন প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান তিনি আসতে চাইলে আসতেই পারেন, তাকে কেউ বাধা দিতে পারে না, কিন্তু আমি খতিব হিসাবে বলছি তার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারব না। আরে ভাই এটা কি কথা? বলে ভাই অনেকে তার বিরুদ্ধে, অনেকে তার পক্ষে, আর এই এলাকায় বড় ঝামেলা। উনি দারুণ বেরিনুক্ত, অত্যন্ত দূরদর্শী এবং জ্ঞানী লোক। এখন পুলিশ প্রেসার পরে বলে যে উনি তো প্রোগ্রাম করছেন, ইনি নিকটে এসে গেছেন। বললেন যে আরেকটা বিষয়, উনি আসতে পারেন, আমার মসজিদের মুসল্লিরা মসজিদের ভিতরে ছবি তুললে বরদাস্ত করবে না, একটা বিশৃঙ্খলা ঘটবেই, ঘটলে সেটার জন্য আমি দায়ী না, কারণ ঘটবে যেটা আমি আশঙ্কা বোধ করি প্রায় 100 ভাগের মতো, কাজে সেটার আমি দায়িত্ব নিতে পারবো না। নিরাপত্তা রক্ষী পুলিশ ভাইয়েরা তারা তো এই ডিপার্টমেন্টের জ্ঞান রাখেন, ভাবলেন যে বিষয়টা তাহলে ঝুঁকিপূর্ণ, গিয়া প্রেসিডেন্টকে খবর দিলেন, আর প্রেসিডেন্ট সাহেব বললেন তাহলে ওখানে তো যাওয়া ঠিক হবে না, পরে পাশে একটা ছোট মসজিদে গিয়ে নামাজ আদায় করছে। কি কথা বুঝেন না? তো এই মানুষ যিনি প্রেসিডেন্টের সঙ্গে এই আচরণ করেন, এতটা ইমানই তাকুত যার, তিনি ওই বুখারি শরীফ বলাকে ধরছেন, বললেন যে বুখারি শরীফ এটা বুখারি? হ্যাঁ, এদের বাংলা লেখা। আমাদের নবী কি বাংলায় কথা বলতেন? এখন তো তার যে অনুসারী এক ইংরেজি শিক্ষিত বাহিনী, এরা একজনে বক্তৃতা ভালো করতে পারলে আর পঞ্চাশটা একশোটা বইয়ের রেফারেন্স দিতে পারলে তখন মনে করে ইনি বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং গবেষক, ইনি হয়তো ভাই জমানা নবী হওয়ারই যোগ্য। কি কথা বুঝেন নাই? এইভাবে আবেগী মুসলমান ভাইয়েরা, বিশেষ করে আধুনিক শিক্ষিত ভাইয়েরা এইভাবে মারাত্মক ভুলের শিকার হয়ে যান। ইমান ইসলাম কি এমন একটা আবেগের ব্যাপার? আবুল হাব রসুল সাল্লাহ ইসলামের চাচা হওয়া সত্ত্বেও ইসলাম থেকে বঞ্চিত, অথচ আবুল হাবি রসুল সাল্লাহ ইসলামের জন্মের সুসংবাদ শোনার পরে আবেগে আনন্দে একটা বান্দি আজাদ করে দিছিল। কি শুনতেছেন ভাইয়েরা? সারা জীবন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জীবন দিয়ে খেদমত করা সত্ত্বেও আবু তালেবের মতো একজন ভদ্রলোক, ভালো মানুষ, তিনি ইমান নিয়ে কবরে যেতে পারলেন না, যার কারণে অনন্তকাল জাহান্নামেই থাকবেন। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। সেই ইমানের ব্যাপারটা, ইসলামের ব্যাপারটা এমন একটা আবেগী ব্যাপার। আধুনিক শিক্ষিত বন্ধুরা, আপনারা কি করতেছেন? এসব ইঞ্জিনিয়ারিং শিখতে হলে ইঞ্জিনিয়ারের দরকার, হ্যাঁ ডাক্তার, ডাক্তারি শিখতে হলে ডাক্তারের কাছে যাওয়া দরকার, পাইলট হতে হলে আরেকজন পাইলটের সঙ্গে থাকা দরকার, সব ডিপার্টমেন্টের যে বড় সেখানে তাকে দরকার ওই স্বাস্থ্য আয়ত্ত করার জন্য, নিরাপদ ভাবে থাকা তা আয়ত্ত করার জন্য। কেবলমাত্র ইসলামই এমন একটা জিনিস, ব্যক্তিগতভাবে একটু গবেষণা করলে ইসলাম কমপ্লিট আয়ত্ত আসে। একজন ইসলামী পণ্ডিত যে গবেষণা করে বই পুস্তক লিখছে, তো তাকে অনুসরণ করলেই অন্তত কমপক্ষে এক দেড়শো দুইশো বই যদি লিখে ফেলতে পারেন ইসলামের উপরে, তাহলে তো এই মুসলিম বিশ্বের মহামনীষী, তাকে মানলেই জান্নাত। এটা কোন আয়াতে লেখা আছে? কোন হাদিসে এরকম বয়ান আছে? কি হলো এই ভদ্রলোকদের? হ্যাঁ শুধু এতটুকু বলবো, এরা আবেগী মানুষ। হ্যাঁ এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ ইসলাম গালি দেওয়া ইসলামে জায়েজ নেই। আমরা তো হাত পা ভাঙা, এইরকম স্বাধীনভাবে কাফের মোশরিক শয়তান বলার কোন সুযোগ সুবিধা আমাদের জন্য নাই। এই কথা বুঝেন নাই? সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুন কুফরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, গুনাহে কবিরা। জানে শুনে আমরা আমাদের দল তো নাই যে দল রক্ষার জন্য আরেকজনকে গালি দিয়ে আমাদেরকে নিষ্পেষিত করতে হবে, চরম শিক্ষা দিতে হবে, এমন কোন দল তো নাই। আমরা তো ওই বন্ধুদের জন্য কাঁদতেছি যারা এরকম বিভ্রান্তির শিকার, কারণ তাদের মধ্যে ইমান এবং ইসলাম আছে, যদিও তারা ভুল পথে পরিচালিত। হুজুর বললেন, যাত্রাবের হুজুর বললেন, এইটা কোন বোখারি শরীফ? আমি এটা তো কিচ্ছু দিশা পাইলাম না। আপনি বললেন ইসলামের দলিল তো কোরআন হাদিস, নবীর হাদিস তো আরবিতে, তা আপনি লইছেন এটা বাংলা বোখারি শরীফ, এইটা দিয়ে আপনারা লোকদেরকে ধমকাধমকি করেন, কি ব্যাপার? এখন তার সঙ্গে যে ইংরেজি শিক্ষিত লোক তারা হতবাক, জিন্নাল্লে কথা তো তাই, তিনি কথায় কথায় বলে এই যে দেখেন বোখারি শরীফে এই দলিল সেই দলিল, এখন তো এটা বাংলা বাংলা শরীফ, বাংলা বোখারি শরীফ, এখন আমরা কই যাই? পরে যাত্রাবাড়ি মোহতাম সাহেব এক ছাত্রকে বলে, রে দেখো তো কিতাবটা, আমি তো যেটা এটার যে আরবিটা, তো আরবি বোখারি শরীফ, ওটার নাম কিন্তু আসলে বাংলা, আসলে মূলত বোখারি শরীফ নামই না, বোখারি তো এই লেখক ইমাম বোখারি নাম, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি, বুখারার মানুষ কারণে তাকে বুখারি বলে, বরিশালের লোককে যেরকম বরিশালি বলে, চাটগ্রামের লোককে চাটগামি বলে, বুখারার লোক কারণে ওই লেখককে বুখারি বলে। কিন্তু আমাদের উপমহাদেশে এটা বুখারি শরীফ নামে চালু হয়ে গেছে, এটা তো মূলত কিতাবের নামই না, তো ওইটার যে মূল আরবি নাম উনি এটা বললেন, এবং বললেন যে কিতাবটা সামনে দিয়ে বললেন যে দেখেন তো এইটা নাকি বুখারি শরীফ, এখন উনি এরকম দেখে বসে বসে লাগে তো এই দেয়। কি কথা বুঝেন নাই? হুজুরে বুখারি শরীফ উল্টে দিয়ে বললেন যে আপনি দু চারটা হাদিস একটু পড়ে শুনে দেন, এই ভাইয়েরা শুনুক যে আপনি কতটা অনুসরণযোগ্য। এখন তো চুপ, হাদিসের একটা বাক্য পড়ার মতো এই অন্ধের কোন যোগ্যতা নেই। তখন লোকগুলো ওই ভক্তবর্গ এমন ক্ষিপ্ত হল, তার ওরে মার। কি কথা বুঝেন নাই? যাত্রাবাড়ি মোহতাম সাহেব সচেতন মানুষ, অত্যন্ত বিবেকবান মানুষ, তিনি বললেন আমার এখানে এসব চলবে না, আমার প্রতিষ্ঠানে এরকম কিছু করতে পারবেন না, অঘটন ঘটাবেন পরে বদনাম হব আমি, দায়ী হব আমি, হ্যাঁ এটা হইতে পারবে না, আপনারা যান এখান থেকে। আপনারা গিয়ে বাইরে গিয়ে দামন চাই করেন আপনাদের ব্যাপার, আমার প্রতিষ্ঠানে এসব করতে পারবেন না। আপনাদের বিবেক ছিল না? এই দেশের এত বড় বাহারে ওলামা হাত হাজারি মোহতাম সাহ হুজুর, ঢাকার এত বড় বড় আলেম ওলামা, এ তাদের কাছে গিয়ে ইসলাম শিখতে পারলেন না? কে সঠিক কে ব্যাঠিক এটা শিক্ষা নিতে পারলেন না? নিজেরা আবেগে অনুসরণ করছেন, নিজেরা ভুল করছেন, এখন তাকে মারতে শুরু করছেন, এটাও আপনারা ঠিক করেন নাই, এটাও ভুল করতেছেন। যান আপনারা এখান থেকে যান, এসব করবেন না। শুনতেছেন ভাইয়েরা? এদের দৌড় এই পর্যন্ত, এই নিয়ে এত হট্টগোল গন্ডগোল করতেছেন, শান্ত শিষ্টভাবে মুসলমানরা দিন ইমান আমল করতেছে, তো মনে করো যে এই সব কি? আরে ইয়াল্লাহ, 20 টাকার তারাবি নিয়ে গোলমাল, 20 টাকার তারাবি খেলে আমরা হানাফিরা পড়ি, হাম্বলিরাও 20 টাকার পড়ে, কি কথা বুঝেন নাই? সাফি মজাব ওয়ালারাও 20 টাকার পড়ে, মালিকিরাও 20 টাকাতেই পড়ে, আমরাও 20 টাকার পড়ি, সারা দুনিয়ার মুসলমান 20 টাকার পড়ে। আপনারা কয়েকজন আছেন যারা মজাব মানেন না, তারা 8 টাকার পড়েন, তা আপনারা সারা দুনিয়ার সব মুসলমানকে ইমাম আহমদ ইবনে হাম্বল তার অনুসারীদেরকে, ইমাম আবু হানিফা তার অনুসারীদেরকে, ইমাম মালিক তার অনুসারীদেরকে, ইমাম সাফি তার অনুসারীদেরকে সকলকেই মনে করেন সব পাগলের দল। সঠিক শুদ্ধ জ্ঞানের অধিকারী একমাত্র আপনারাই। উমর রাজিয়াল্লাহু তাআলা 20 টাকা পড়তেন, হযরত উসমান 20 টাকা পড়তেন, আলী রাজিয়াল্লাহু তাআলা 20 টাকা পড়তেন, এই সবই কি পাগলের দল ছিলেন? ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং বেখবর লোকজন ছিলেন? কি তাজ্জবের বিষয়, ভিতরের নামাজ ইনারা এত বেশি উপলক্ষিত এবং উল্লসিত, 1 রাকাত ভিতরের নামাজ পাইছি, ভিতরের নামাজ 1 রাকাত। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের এক ভদ্রলোক, হ্যাঁ, কোন এক ইসলামী চিন্তার সাথে সম্পৃক্ত, কুমিল্লা থাকবার এক জায়গায়, হ্যাঁ, উনার বাবা বড় আলেম, আমাকে দাওয়াত করছেন বাসায়, বা হযরত মাওলানা হুসেন আহমদ মাদানির শিষ্য এই আলেমি দিন, বাসায় খাইতে বসছি, ওই ইংরেজি শিক্ষিত ভদ্রলোক খানা পরিবেশন করেন, একবার একটা বলেন, একবার একটা বলেন, আর বারবার চিৎকার করেন ভেতরের নামাজ 1 রাকাত, ভেতরের নামাজ 1 রাকাত। শুনতেছেন আপনারা? শুনতে শুনতে কান যেন ঝালাপালা হতেছিল, আমি চুপচাপ খানা খেলাম, বিরক্ত হইতেছিলাম, কিন্তু এদের এই বিশৃঙ্খলার কারণে আমাদেরও বিশৃঙ্খলা করা, এটা তো ঠিক না। কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর দ্বীনের দিকে তোমরা ডাকবে হিকমতের সাথে, কি কথা বুঝলেন? যেটা জ্ঞানের কথা সেটার দ্বারা, ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর কথা, সুন্দর ভাষা, সুন্দর উপস্থাপনা, সুন্দর ভঙ্গির দ্বারা। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, যারা বিরুদ্ধবাদী তাদের সঙ্গে তোমরা বিতর্ক করবে সুন্দর পন্থায়, হ্যাঁ, সর্বোত্তম পন্থায়। কি আল্লাহ পাকের হেদায়ত, কোরআন যে কোরআন, এর এক একটা কথা তার কি বলিষ্ঠ প্রমাণ। শুনতেছেন ভাইরা? আজও আল্লাহ পাকের সাথ, নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত সব শত্রুদের বিরুদ্ধে আল্লাহ যখন কথা বলেন, আল্লাহ পাকের সুন্দর চরিত্র দেখলে কি মানে এতটা আজব লাগে, একদম সম্মোহিত হইতে হয়। কি রব্বুল আলমিনের বর্ণনা, কি তার রসুলের বর্ণনা, সুবহান আল্লাহ তাআলা বিহাম। আমি তার চিৎকার বাতকার শুনতে শুনতে এক পর্যায়ে বললাম, আপনি হঠাৎ করে বেতের 1 রাকাত চিৎকার শুরু করলেন কি জন্য? আমরা জানি যে মুসলমানদের কেউ কেউ কারা কারা 1 রাকাত বিতরের আমল করেন, যারা করেন করেন, কিন্তু আমরা যে আমল করি সেটা বিনা দলিলে, বিনা প্রমাণে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর পড়তেন 1 সালামে 3 রাকাত। শুনতেছেন আপনারা? ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিতর পড়তেন 1 সালামে 3 রাকাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিতর 1 সালামে 3 রাকাত পড়তেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ইসলামের আন্দোলনকারীরা বলতে থাকেন, ওমরের সানি, দ্বিতীয় ওমর, দ্বিতীয় ওমর, ওমর ওমর দ্বিতীয় ওমর, সে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বিতরের নামাজে 1 রাকাত পড়তেন। আপনারা জানেন সেটা 1 রাকাত পড়তেন? তিনিও তো 3 রাকাতই পড়তেন, কি হলো? আর সাহাবীরা মডেল তো, কয়জন সাহাবী ভিতরের নামাজ 1 রাকাত পড়তেন? অধিকাংশ সাহাবা, প্রায় সব সাহাবা ভিতরের নামাজ 3 রাকাত পড়তেন। তো আমরা যারা হানাফি মজাবের অনুসারী, আমরাও ভিতির 3 রাকাত পড়লে, এত সব সাহাবীদের পিছনে তারা 3 রাকাত পড়ি, তাদের সঙ্গে 3 রাকাত পড়ি, আমরা অপরাধী হলে তারাও কি অপরাধী না, যারা আমাদের মুরব্বী? কি হলো লোকদের। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একজন সাহাবী, বিতর এক রাকাতের আমলওয়ালা ছিলেন। একজনে গিয়া আব্দুল্লাহ ইবনে ওমরের উদ্ধৃতি দিলে কোন এক জায়গাতে, তো তারা তখন বলছিলেন যে যা আমরা হযরত ওমরের অনুসরণ করি। হযরত ওমর তো বিতর এক সালামে তিন ডাকাত পড়েন এবং পড়তে নির্দেশ করেন। এরপরে তিনি বললেন যে ওমর আফতাহমিন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের জ্ঞান ইসলাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমরের চেয়েও বেশি, মানে বাবার ছেলের চেয়ে তার বাবা হযরত ওমর এলেম এবং জ্ঞান এবং আমল অনেক উঠতে। যে উমর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদী নবিয়্যুন লাকানা উমর, উমরের এলম এমনটা, উমরের দীন এত মজবুত, উমরের নূর এত বেশি, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। তো আপনারা ভিতরে এক রাকাত পড়লে এটা যদি হেদায়তের রাস্তা হয়, তিন টাকা বেতের পড়লে এটা গুমরাহি কিভাবে হলো, এটা কুফর কিভাবে হলো, এটা জাহান্নামের পথ কিভাবে হলো, কেন এই বিশৃঙ্খলা সৃষ্টি করেন? আর শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে বলছিলেন ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য হানাবি মজাবের উপর চলাটাই ইসলামী জিন্দগির জন্য নিরাপদ। কেন? কারণ যে কোনো মানুষ রুগী হলে ডাক্তারের কাছে যায়, কি কথা বুঝেন নাই ভাইরা? বরিশাল অঞ্চলে মানুষ বলবে, যে কোনো জ্ঞানী গুণীরা বলবে যে বাবারে আমি তো আমেরিকা যাই, কানাডা যাই, অস্ট্রেলিয়া যাই, তো দেখো আমার ফ্যামিলি, আমার কোন লোক যদি অসুস্থ হয় বিপদগ্রস্ত হয় তোমরা কিন্তু বরিশাল মেডিকেলে যাবে, বলবে না? যদি তাও না হয় তাহলে তোমরা কিন্তু ঢাকা মেডিকেলে যাবে, একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলবে না? যদি কোনো নির্ভরযোগ্য চিকিৎসালয় হসপিটাল ধরা দিতে না পারে, আর এই লোক যেখানে সেখানে যায় তাহলে বিপদে পড়বে কি পড়বে না? যাকে তাকে গিয়া ডাক্তার মানলো, চিকিৎসা করালো, অপারেশন করালো, রোগীর জীবন বিপন্ন হবে, হবে কি না? শাহউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুঝছিলেন ভারত উপমহাদেশে যেহেতু হানাবি মজহাবই প্রতিষ্ঠিত আর আলেম উলামা সব হানাবি মজহাবের অনুসারী, মুসলমানরা যদি একটা মাত্রা জানতে চায়, দিনই একটা ব্যাখ্যা জানতে চায়, তাহলে জানবে তো আলেমদের নিকট, আর আলেম সব হানাবি মজহাবের, বড় আলেম, মজবুত আলেম, বিজ্ঞ আলেম, ভদ্র আলেম, আর বিল্লাহ আলেম, আল্লাহ ওয়ালা আলেম, হানাবি। এখন যদি তাদের নিকট জিজ্ঞাসা করে তাহলে দিনের সঠিক ব্যাখ্যা পাবে, আর যদি এই হানাফি মজাব বাদ দিয়ে অন্যদিকে যায় ভালো মজবুত আলেম পাবে না, যার তার খপ্পরে পড়ে তার দিনই জিন্দগি ক্ষতিগ্রস্ত হবে। শুনতেছেন ভাইয়া? কি জন্য আমি হঠাৎ এদিকে ছুটছিলাম আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের দিনকে মজবুত করেন, আমাদের সকলকে সমস্ত মুসলমানকে হেদায়তের উপর সুপ্রতিষ্ঠিত করেন, জান্নাতের পথে চলার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি যে কথা বলতেছিলাম আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, এটাই তো বলতেছিলাম না? মানুষের বড় সম্মান, মানুষের বড় মর্যাদা, কিন্তু এই সম্মান মর্যাদা কিসে? ইমানের দ্বারা, এখলাসের দ্বারা, আমলের দ্বারা, আল্লাহর বন্দেগির দ্বারা। যে যত বেশি আল্লাহকে মানবে সে তত বেশি উচ্চ স্তরের মানুষ হবে। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন, এখান থেকে মানুষ শুরু হয়েছিল মসনবী শরীফ না, যে বুজুর্গ আল্লাহ বলা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইকে মি বিনি খিলাফে আদমান নেস্তান আদম খিলাফে আদমান, যে মানুষের মধ্যে হযরত আদমের চরিত্র, হযরত আদমের আখলাক, হযরত আদমের মতো নূরওয়ালা সুন্দর জিন্দগি নাই, সে মানুষ না, মানুষের কভার মাত্র। মানুষ কাকে বলে? হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন আরেক জায়গায় বলছেন, খালকে আতফালান জুজ মস্তে খোদা নেজ বালে জুজ রহিদ আজহাওয়া, মানুষ যতক্ষণ পর্যন্ত এই অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম অর্জন না করে, মাওলানা রুমি বলেন সে মানুষ এখন পর্যন্ত বালেগি হইতে পারেনি। আমরা মনে করি বয়স হলেই বালে, কিন্তু মাওলানা রুমি বলেন বালেগ ওই মানুষ, বালেক ওই মানুষ যে আল্লাহর মহব্বতের জিন্দগি করছে। কেন? কারণ বয়সের বালেক তো সবাই হয়, বয়সের বালেক সর্বস্তরের মানুষ হয়। বালেক মানে যে একটা প্রাপ্ত পজিশনে পৌঁছে, একটা
কমপ্লিট একটা পূর্ণাঙ্গ পজিশনে পৌঁছে তাকে বালেক বলে। দেহ বালেক হলো কিন্তু এলেম বালেক হয়নি, ইমান বালেক হয়নি, এখলাস বালেক হয়নি, আল্লাহর ভালোবাসা বালেক হয়নি। এই বালেক হওয়ার কি মানে আছে? সত্যিকার বালেক অর্থাৎ সত্যিকার সফল মানুষ তারা যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর মহব্বতওয়ালা। আর তার পদ্ধতি হল যে আমি নফসের কথা শুনব না, আমি শয়তানের কথা শুনব না, সমাজ কি বলে সেদিকে দেখব না, আমি তো দেখব যে আমার আল্লাহ কি বলেন, আমার আল্লাহ কোন পথে ডাকেন, আমার রসুল কোন পথে ডাকেন। হযরত রাবি আবু শ্রী বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন, তিনি বলেন যে তাসিল ইলাহা দিন রাত তুমি হে মুসলমান আল্লাহর নাফরমানিতে লিপ্ত, অথচ তুমি তো দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসলে তাহলে তুমি আল্লাহর নাফরমানিতে কেন লিপ্ত হও, আল্লাহর কথার বাইরে কেন যাও? লাউ কান হুব্বুকা সাদিকান লাতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যদি সত্যি তোমার অন্তরে আল্লাহ পাকের পূর্ণ মহব্বত ভালোবাসা থাকত তাহলে নিশ্চয়ই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের অধীন হয়েই তুমি চলতে। মানুষ যাকে মহব্বত করে তার কথা মোতাবেক চলে, হ্যাঁ তার কথা মোতাবেক চলে, তার ডাকে সাড়া দেয়। আল্লাহর মহব্বত তোমার আমার মধ্যে থাকলে আল্লাহ যে পথে ডাকেন, আল্লাহর রসুল যে পথে ডাকেন, সেই পথে তুমি আমি কেন সাড়া দিচ্ছি না? আমার মুর্শিদ কুতুবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহ রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। হে মুসলমান রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের তরিকা আদর্শ এবং শিক্ষার অনুসরণ যদি তুমি করো নিঃসন্দেহে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ থানভী রহমতুল্লাহ আলাই বলতেন আল্লাহর সঙ্গে সর্বাধিক নিকটবর্তী এবং সর্বাধিক নিবিড় সম্পর্ক তৈরি করার পথ হল রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সুন্নত মোতাবেক শিক্ষা মোতাবেক জিন্দগি গড়া। কি কথা বুঝেন নাই ভাইয়ারা? আর এটার তরিকা কি যে আমার আমি যাতে আল্লাহর মহব্বতওয়ালা হই, সুন্নত তরিকা জিন্দগিওয়ালা হই, গুনাহ থেকে বাঁচতে পারি, বুঝি আমি এলেম শিখলাম শুনলাম কিন্তু আমল যে হচ্ছে না, এটার জন্য রব্বুল আলমিন কোরআন শরীফে পথ বাতলাইছেন কুনু মা সাদিকিন। হ্যাঁ যারা সাদিকিন আল্লাহর খাঁটি বান্দা তোমরা তাদের পথ চলো, তাদের সঙ্গ লাভ করো, তাদেরকে মহব্বত করো, তাদের থেকে তালিম তরবিয়ত গ্রহণ করো। কোন মানুষ যখন হাফিজ জি হুজুরকে দেখে, পীরজি হুজুরকে দেখে, কোন নিজামুদ্দিন আউলিয়াকে দেখে, কোন বড় পীর জিলানি থেকে দেখে, কোন আল্লাহ ভীরু বান্দাকে দেখে, তো ভাবতে থাকে ব্যাপার কি এই যে কান্তি থাকেন লোকটা মোনাজাতে পাইলেন কি তিনি, এইটা তার মনকে প্রভাবিত করে। এই যে নামাজে গেলেন এত গভীর মনোযোগে, আল্লাহ এই লোকটা নামাজের মধ্যে কি পেয়ে গেছে, এই দেখতে দেখতে মন আকৃষ্ট হয়, নূরে নুদান্বিত হয়, এই মানুষটার জিন্দগি একদম সে চেঞ্জ হয়ে ওই আল্লাহ বরাদের জিন্দগিতে রূপান্তরিত হয়ে যায়। শুনতেছেন ভাইয়েরা? এজন্যই দিন শিখবার জন্য পদ্ধতি শুধু কোরআন হাদিসের কথা মানা, শুধু হাদিস শরীফ চলা, হাদিস শরীফের কথা মানা, এটাই তো রব্বুল আলামিন বাতলান নাই। আল্লাহ পাক বলছেন অত্তাবি সাবিল মান আনাবা ইয়া, যেই বান্দারা আমি আল্লাহর একদম পূর্ণ অনুগত এবং সেরকম এলেমওয়ালা তোমরা তাদের পথে চলো তাহলে তোমরা আল্লাহকে পাবে। অত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা দিন জানো না, যারা দিন জানেন তাদের সঙ্গে তাদের নিকট থেকে জিজ্ঞাসা করো। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন আর রহমান ফাসাল বিহি খাবীরা, যে মহান রব্বুল আলামিন সম্পর্কে জানতে চাও যারা খবরওয়ালা তাদের নিকট জিজ্ঞাসা করো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললে, ঈমান ওয়ালাদের সঙ্গে চললে, কামেল দ্বীনি রঙ ওয়ালাদের সঙ্গে চললে যেমন সঙ্গ গুণে রঙ ধরের এই ফলটা লাভ হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে উলামায় দ্বীনের সঙ্গে উঠা বসার তৌফিক দান করেন, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে উঠা বসার জন্য কবুল করেন। একটা মাটি কয়েকদিন ফুলে মাটির ঢেলা কয়েকদিন পর্যন্ত খুশবুদার ফুলের মধ্যে পড়ে আছে, দেখা গেল যে মাটিটাও খুশবুদার হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? সে সাদির রহমতুল্লাহ আলাইহি বলেন, স্নানাগারে গোসলখানায় গেলাম, মাটির ডেলা দারুণ খুশবুদার, ভাবলাম যে ব্যাপার কি, এটা কি মেসকো না আম্বর না কস্তুরি না কি মামলা। হ্যাঁ, তো মাটির ঢেলার সঙ্গে আমি নিজেই চিন্তা ভাবনা করে কথা বললাম যে কি রে তুই কি কস্তুরি। তো পরে আমার বিবেক সাড়া দিল যেন মাটির ঢেলা আমাকে বলছে, হ্যাঁ, যে আমি আসলেই শুধু মাটি, কিন্তু ফুলের সঙ্গে দীর্ঘদিন থাকার কারণে আমাকেও এরকম ফুলের মতোই খুশবুদার, বরং মেসকের মতো খুশবুদার তুমি দেখতে পাচ্ছ। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চাইছেন, যাদের জিন্দগি এরকম ইমানে খুশবুদার, এখলাসে খুশবুদার, আমলে খুশবুদার, তাকুয়াতে খুশবুদার, আল্লাহ রসুলের জন্য জীবন উৎসর্গ করার দ্বারা খুশবুদার, তাদের সঙ্গে উঠলে বসলে তোমার জীবনটাও তেমনি খুশবুদার হবে। আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে না গুলু সে মুজকে মতলব, না গুলু কে রঙ ভু সে কিসি ওর সিন্ধ কো হে মেরি জিন্দগি কা ধারা। হে মানুষ, তোমরা দুনিয়ার মোহ মায়া আক্রান্ত, যে কোনো স্বার্থ দেখলে মনে করো ফুলের চেয়েও বেশি আকর্ষণীয়, কিন্তু আল্লাহ বলাদের জিন্দগির ধারা ভিন্ন, তাদের লক্ষ্য ভিন্ন, তাদের গতি ভিন্ন। সেটা কি? ভারতের এক বুজুর্গ খাজা আব্দুল হাসান মরজু রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে হামনে লিয়া হে দাগে দিল কোকে বাহার জিন্দগি, এগুলো তর্কে ওয়াস্তে হামনে চমন লুটা দিয়া। দুনিয়ার মানুষরা স্বার্থের মোহে পড়ে, মনে হয় যে অনেকগুলো ফুল আমরা পেয়ে গেছি। তিনি বলেন যে দুনিয়ার সকল লোভনীয় আকর্ষণীয় ফুলকে আমি বিসর্জন দিলাম একটা সুন্দর ফুল পাওয়ার জন্য, আর সেই ফুল হচ্ছেন আমার মহান আল্লাহ। কি শুনতেছেন ভাইয়েরা? এক আল্লাহর জন্য জীবনের সব কিছু আমি কুরবান করব, সব ত্যাগ তিতিক্ষা আমি সবকিছু করব শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সুন্নতের তরিকার উপরে চলি এবং গুনামুক্ত এক জিন্দেগি গড়ার চেষ্টা করি। যেই মানুষ আল্লাহকে পেয়ে গেল সে সব কিছুই পেয়ে গেল, আর যে আল্লাহকে হারাইল সে দুনো জাহানের সবকিছুই বরবাদ করে দিল। যতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর একটু নেহি মেরা তো কই সে নেহি মেরি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই এক জমানা পর্যন্ত বলকের বাদশাহ ছিলেন, বাদশাহ ছিলেন। দুনিয়ার হাজারো লাখো বাদশাহ দুনিয়ার থেকে চলে গেছে, কে তার নাম নেয়, কে তাকে স্মরণ করে? ওই মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পর্যন্তই সব সমাপ্ত, আর তো কোনো আলোচনা নেই, আর কোনো প্রশংসা নেই, কারো অন্তরে কোনো আকর্ষণ নেই। কিন্তু আল্লাহর দেওয়ানা যারা দুনিয়ার থেকে চলে গেছেন, এখন পর্যন্ত মানুষ তাদের মহব্বতে অশ্রু ঝরায় কিনা, তাদের জন্য কান্দে কিনা, তাদের জন্য দোয়া করে কিনা, তাদেরকে অনুসরণ করে কিনা? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি একসময় দুনিয়ার থেকে তার মন উঠল এবং তিনি ছুটলেন আল্লাহ পাকের মহব্বতের রাস্তা, সুন্নত তরিকার জীবন গড়লেন। বাস এমন এক মানুষ হলেন, নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেন, আল্লাহর বলিদেরকে আল্লাহ পাক কারামত দান করেন। কারামত, এক কারামত হল বাহ্যিক জীবনও চোখে দেখার মতো কিছু অলৌকিক ঘটনা বলিও তাদেরকে দান করে, যদিও ওলি হওয়ার জন্য এমন কোন ঘটনা আদৌ কোন জরুরি না। বলি তাকে বলে আল্লাহ রসুলের কথার উপর কমপ্লিট জীবনওয়ালা। কি কথা বুঝেন না? ওলির জন্য কোন অলৌকিক ঘটনা ঘটা এটা আদৌ কোন জরুরি বিষয় না। হ্যাঁ, তবে কখনো ঘটে এবং ঘটতেও পারে। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর জন্য জীবন উৎসর্গ করলেন, তো এই সময় ওই বলকের যারা উজির ছিলেন তাদের মধ্যে আলোচনা, এই লোকটা বাচ্চা ছিলেন, ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করে দিয়া কেন ওই পথে গেলেন? এক উজির বললেন, একদিন আমি হুজুরকে দেখে আসি। এখন তো হুজুর হয়েছে, দেখতে গেছেন তো ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই নিজের লোহার সুই দিয়া নিজের কাপড় সেলাই করতেছিলেন। তো উজির দেখলে তিরস্কারের হাসি আসলেন। হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই মাওলানা জালালউদ্দিন রুমির বয়ান মোতাবেক হাতের সুইটা দরিয়াতে নিক্ষেপ করলেন। এরপরে দরিয়াকে বললেন, হে দরিয়া, আমার সুইটা ফেরত চাই। সদ হাজারা মা হিয়ে আল্লাহ হিয়ে সৌদনে জর বরল বিহার মা হিয়ে লক্ষ লক্ষ মাস আল্লাহর তরফ থেকে সে এই ইব্রাহিম ইবনে আদামের কারামত স্বরূপ দরিয়ার কুলে আইসা এক একটা সুই প্রত্যেক মাসের মুখে অপেক্ষা করতেছে, হুজুর নেন আমার সুইটা নেন। ইব্রাহিম আদম বললেন যে মুসলিম পুরুষদের জন্য যে স্বর্ণ ব্যবহার তো নিষেধ, তোমরা স্বর্ণের সুই নিয়ে আসছো, তাও হটো, আমি সে লোহার সুই চাই। আর একটা মাছ সেই উনার হাতে ফেলা লোহার সুইটা নিয়ে কিনারা আসলে সেই সুইটা তিনি হাতে তুলে নিলেন। এই দৃশ্য দেখে তখন সে ওই উজির যে ছিলেন দৌড়ে গিয়ে ওনার পায়ে পড়লেন, হুজুর আমার বেয়া তুমি মাফ করেন, বলো সব মাপ তুমি বুঝো নাই, সেই পথে নিয়ে সেই পথে আমাকেও নিয়ে চলেন যেই পথে আপনি নিজের জীবন উৎসর্গ করছেন। হ্যাঁ, আমার শেখ রহমতুল্লাহ আলাই বলতেন, মেরি জিন্দগি কা হাসিল মেরি জিস কা সাহারা তেরে আশিকু মে জিনা তেরে আশিকু মে মরনা, আল্লাহর সারা জীবন আমি এই করছি যে আপনার ওলিদের সঙ্গে উঠা বসা করছি, মুঝে কুছ খবর নেই থি তের দর্দ ক্যা হ্যায় আরব তেরে আশিকু সে সিখা তেরে মরনা, আল্লাহ কেমন ভাবে আপনাকে ভালোবাসতে হয়, কেমন করে আপনাকে মানতে হয়, এগুলো তো আমি বুঝতাম না। আপনার দেওয়ানদের সঙ্গে থাকতে থাকতে এই সবক শিকার তো ভিগলা হয়েছে, এই দৌলত আজকে আমার নসিব হয়েছে। ফের তিনি বলেন, কিসি এহলে দিল কে সোহবত জো মিলি কিসি কো আখতার উসে আ গয়া হ্যায় জিনা উসে আ গয়া হ্যায় মরনা। কোন খাটি আল্লাহ বলার সান্নিধ্য সংস্পর্শ তালিম তরবিও শিক্ষা দীক্ষা দোয়া যার নসিব হয় তার জিন্দগি জিন্দগি হয়, জান্নাতের জিন্দগির সাহায্যে দুনিয়াতেই পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে দিন এবং আউলিয়া কেরামের সঙ্গে মহব্বত রাখার, তাদের সান্নিধ্যে উঠা বসা করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাইরা, আমল এটা গ্রহণযোগ্য হয় যখন আল্লাহ পাকের নিকট আমল গ্রহণযোগ্য হয়, যখন এটা সুন্ন শরীয়ত মোতাবেক হয়, এবং আমল আল্লাহ পাকের নিকট কবুল যোগ্য হয় যখন এই আমল এখলাস ওয়ালা হয়। হাকিমুল উম্মত মাওলানা সাবরি তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এখলাস কে সাথ থোড়া সা আমল ভি কবুল হো জাতা হয়, এখলাস ওয়ালা আমল যদি হয় অল্প আমল অনেক দামি হয়। হাকিমুল উম্মত মাওলানা সাবরি তানভী রহমতুল্লাহ আলাইহি এই প্রেক্ষিতে একটা ঘটনা বয়ান করছেন। এক বুজুর্গ ছিলেন, সত্তর বছর পর্যন্ত আমলের এবাদতে মশগুল, সত্তর বছর পর্যন্ত তাহাজ্জুদে পড়ে। একদিন ভোর রাত্রে উনি যখন তাহাজ্জুদ পড়তে উঠলেন, ওনার যুবক খাঁদেন উজুর পানি নিয়ে আসলেন, তো হঠাৎ ওই খাদেম বলতেছিল, হুজুর এ আমি শুনতেছি আসমান থেকে আপনাকে বলা হচ্ছে তোমার কোন আমল কোন ইবাদত আমার দরবারে কবুল না। অবুদুর্গ বললেন, এটা তো আমি সত্তর বছর যাবতীয় শুনি, তুমি কালকে তুমি শুধু আজকে শুনলা। যুবক বলল, হুজুর এরকম যদি সত্তর বছর যাবতীয় শুনতেছেন তো ইবাদত করেন কি জন্য? তো তিনি বললেন, আর তো কোনো খোদা নাই, একজনই খোদা, আর তো কোনো দুয়ার নাই, একটাই দুয়ার, কবুল হলো ঠিক আছে এখানে পড়ে আছি, কবুল না হলো এখানেই পড়ে আছি, এই দুয়ার ছাড়ব না, দুয়ারে পড়ে থাকব। বাস হঠাৎ ওই যুবক শুনতে পায় আসমান থেকে আবার বলা হচ্ছে, কবুল আস্ত গর্চে হোনার নেস্তাত কে জুজমা পানা হে দিগার নেস্তাত, মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর প্রেমিককে বলা হচ্ছে কবুল না করলো ছাড়ব না দুয়ার। এই একটা কথা শুনে এত খুশি হইলাম, সারা জীবনের সব আমল একসঙ্গে কবুল করলাম। আমার প্রিয় বন্ধুরা, যেটা হক যেটা বাস্তব যেটা সত্য, হ্যাঁ সেটার উপর আমরা অটল থাকবই, আল্লাহকে তালাশ করতে থাকবই, সুন্নতের উপর জীবন দিতে থাকবই ইনশাআল্লাহ তাআলা। এরকম অটল ভাবে চলতে থাকলে একদিন আল্লাহ পাক মঞ্জিলে মকসুদ পর্যন্ত আমাদেরকে পৌঁছাবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি রইল আমরা গুনাহগার মানুষ, মনে একটু আশা থাকে, হ্যাঁ তাহলে এমনটা করব, কিন্তু ডর লাগে কি, কত সব গুণা তো হয়েই গেছে, আরো হবে না যে গ্যারান্টি কি। এক্ষেত্রে একটা হাদিস এক দুটা হাদিস শুনাই, এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান লাযিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। যেই বান্দা গুনাহগার কিন্তু আল্লাহর নিকট মাফ চাইতেই থাকে চাইতেই থাকে, আল্লাহ পাক বলেন যে ক্ষমা চাইতেই থাকবে, ও যে কোনো বিপদ আপদে সংকটে পড়লে ওর ক্ষমা প্রার্থনার কারণে আমি ওই বিপদ থেকে তাকে উদ্ধার করতেই থাকবো। جعل اللہ لہ من کل ضیق مخرجا و من کل ہم فرجا و رزقہ من حیث لا یحتسب এবং কল্পনাতীত ভাবে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা, যেই বান্দা বেশি বেশি ক্ষমা চাইতে থাকবে আর এটা আমলনামা জমা হতে থাকবে, আমি তার জন্য জান্নাতে সুসংবাদ দিয়ে গেলাম। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আত-তায়রু মিনাজ যামবি কামান লা যামবা, কয়টা বাজে? আত-তায়রু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই বান্দা হাজার গুনাহ করলো কিন্তু তওবা করলো, আল্লাহ পাক তাকে বিলকুল বেগুনাহ লোকের মতো বানায় দেন। শুনতেছেন ভাইরা? আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবাল আবদু আনসাল্লাহু হাফাযাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মালিমহু মিনাল আরদ হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ওয়ালাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবিন। কোন বান্দা যখন তওবা করে আল্লাহ পাক তার গুনার সাক্ষীগুলোকে নিশ্চিন্ন করে দেন, এবং সেই প্রসঙ্গে যে ওর যে এই গুনার যত সাক্ষী ফেরেশতা সব ফেরেশতাদেরকে গুনার কথা ভুলাইয়া দেন, ওর হাত পাঙ্গ প্রত্যঙ্গে গুনার কথা ভুলাইয়া দেন, যে জমিনে গুনা করছিল সে জমিনকেও গুনা ভুলাইয়া দেন। কি কথা বুঝেন নাই? যাতে কেয়ামতের ময়দানে তার গুনার বিরুদ্ধে একটা সাক্ষীও আর বর্তমান না থাকে। শুনতেছেন ভাইরা? কার বাণী এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী। তা আমরা কি অন্তত গুনাহ থেকে তওবা করতে পারি না? আমরা গুনার জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতে পারি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে বলছেন হাদিসে কুদসিতে, লানিল মুযযিবিন আহাব্বু ইলাইয়া মিন যাজালিল মুসাববিহিন, যে সকল বান্দারা আল্লাহর জিকিরে মশগুল থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি জিকিরে মশগুল, আল্লাহ পাক বলেন জিকিরকারী বান্দাদের এই সুবহানাল্লাহ সুবহান ইত্যাদি আওয়াজের চেয়ে গুনাগার বন্দর কান্নার আওয়াজ আমার নিকট অধিক প্রিয়, অধিক ভালো লাগে, অধিক পছন্দ লাগে। যার কান্না আল্লাহর পছন্দ লাগে আল্লাহ পাক কি তাকে মাফ করে দিবেন না? আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক খাস রহমতের ছায়া দিবেন, আরশের ছায়া দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হল রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, নির্জনে একাকি যে আল্লাহর জন্য কাঁদছিল আর তার চোখ থেকে অশ্রু ঝরছিল, চোখের পানি ঝরছিল, এই লোকটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন। আমরা চুপচাপ গোপনে কোন জায়গায় আল্লাহর জন্য কাঁদতে পারি না? কি কথা বুঝেন নাই? আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ফাইনলাম তাবকু ফাতাবাকাও, মুক্তির জন্য নজাতের জন্য কামিয়াবির জন্য তোমরা কান্নাকাটি করো, এই কামিয়াবি তোমাদেরকে কামিয়াব, এই কান্নাকাটি তোমাদেরকে কামিয়াব করবে। যদি কাঁদতে না পারো কান্নার ভান ভনিতা করো, এটাও তোমাদের জন্য তোমাদের মুক্তির পথ বানায় দিবে। আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনার বড় দান, তওবার বড় দান, এবং চোখের পানির অনেক অনেক দাম। কয়েকটা হাদিস শরীফ আরো শুনাই দিই। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জীবনে, কিয়ামতের ময়দানে যখন সে আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা প্রতিদিন কি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়তে পারবো না? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করেন। ফতোয়া সামিত আল্লামা ইবনে আবিদিন সামির রহমতুল্লাহ আলাইহি একটা আজীব রেওয়ায়ত উল্লেখ করছেন, যে কোন মুসলমান যদি মেসওয়াকের সুন্নতের উপর সারা জীবন আমল রাখে, এই মেসওয়াকের সুন্নতের আমলের বরকতে মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হয়ে যাবে, ইমানের সাথে তার মৃত্যু নসিব হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেসওয়াক বিহীন নামাজ, আর এটা হল মেসওয়াকওয়ালা নামাজ, উজু করলো মেসওয়াক করলো, তো মেসওয়াকওয়ালা নামাজ মেসওয়াকওয়ালা নামাজের এক এক রাকাত মেসওয়াকবিহীন 70 রাকাতের চেয়েও বেশি দামি। আমরা মেসবাক রূপ সুন্নতের উপর আমল করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। رسول الله صلى الله عليه وسلم বলেন, হে বিশ্বের মানুষ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা আল্লাহর কোরআন শিখে এবং শিক্ষা দান করে। মধ্যখানে আমি বলতেছিলাম যে নবী নিজে উস্তাদ, ইউআল্লিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। নবী নিজে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দেন, কোরআনের সবিস্তার ব্যাখ্যা বিশ্লেষণ করে শিক্ষা দেন এবং তাদের সুন্দর চরিত্র শিক্ষা দেন, হেকমত শিক্ষা দেন এবং মুকাম্মাল সুন্নাওয়ালা জিন্দগি শিক্ষা দান করেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক এক সাহাবির উপরে মেহনত করে এইরকম তাদেরকে এলম শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দিয়েছেন। তো এক এক সাহাবি তাহলে কি কতটা এই উম্মতের জন্য মডেলে পরিণত হয়েছেন, কি কথা শুনতেছেন ভাইরা? এজন্য সাহাবায়ে কেরাম উম্মতের জন্য মডেল, তাবেঈন উম্মতের জন্য মডেল, তবে তাবেঈন উম্মতের জন্য মডেল এবং তাদের যারা সাচ্চা অনুসারী তারাও উম্মতের জন্য নমুনা। কোরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর সাহাবী আনসার মুহাজির যারা এবং তাদের কিয়ামত পর্যন্ত সাচ্চা অনুসারী যারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়ান, আমি তাদের সকলের উপর সন্তুষ্ট হয়ে গেছি। ওয়াদালাম জান্নাত তাজরি তাহতাল আনহার, এবং এদের জন্য আমি জান্নাত বানায় রেখে দিছি। আদম মানে সে আল্লাহ তাদের জন্য রেডি করে রাখছেন জান্নাত। শুনতেছেন ভাইরা? তো আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মহব্বত করব, তাবেঈন তাবে তাবেঈনকে মহব্বত করব, আইমায়ে দ্বীনকে মহব্বত করব, চার মজহাব হোক এটা বিশ্বাস করব এবং চার মজহাবের যেখানে যে মজহাবের উপর আছে সেটার উপর সে সর্বদা আমল করতে থাকবে। উলামায়ে দ্বীনের ব্যাখ্যা আল্লাহ পাকের নিকট এটা গ্রহণযোগ্য। আল্লাহ পাক উলামায়ে দ্বীনকে এই দ্বীনের জন্য নমুনা বানাইছেন, যে নমুনা মোতাবেক যখন পেশ করবে আমল আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। আল্লাহ নিজেই যখন বলছেন যে আমার নবী তোমাদের জন্য নমুনা, আর নবী বলছেন আমার পরে উলামায়ে দ্বীন আমার এলম আমলের ওয়ারিস, তো উলামায়ে দ্বীন কিয়ামত পর্যন্ত উলামায়ে দ্বীন রব্বানি উলামা, খাঁটি উলামা, নিঃস্বার্থ নির্মোহ উলামা যারা, তারাই উম্মতের জন্য অনুসরণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর কায়েম রাখেন, সুন্নতের উপর কায়েম রাখেন, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন, দ্বীনী মার্কাজ দ্বীনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم اغفر الشكر كما عفرت سمست مسلمان كما عفرت اللهم اغفر جنة جنة মঞ্জুর করেন, সমস্ত মুসলমানের জন্য জান্নাত মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন, সমস্ত মুসলমানকে জাহান্নাম থেকে নাজাত দেন। আল্লাহ আমাদের সকলের জন্য ইজ্জতের জিন্দগি মঞ্জুর করেন, রহমত আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আমাদেরকে বরকতময় জিন্দগি নসিব ফরমান। আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব ফরমান। দ্বীন ঈমান ইসলামের উপর আমাদের অটল অবিচল জিন্দগি নসিব ফরমান। আয় আল্লাহ যে কোনো দুর্ঘটনা থেকে আমাদের হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তাওয়াম বিবাদ বিশৃঙ্খলা আপনি দূর করেন, সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন, উলামায়ে দ্বীনের উপর বেশুমার রহমত নাজিল করেন, দ্বীনের খাদেমদের উপর রহমত নাজিল করেন, দ্বীনী মার্কাজ দ্বীনী কেন্দ্র সমূহের উপর রহমত নাজিল করেন, মুসলমানদের দ্বীনী জিন্দেগীকে মজবুত বানায় দেন, মুসলমানদের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, এই দ্বীনী প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, সকল দ্বীনী প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। এই মাহফিলে যারা অংশগ্রহণ করলেন, যারা এতে সহযোগিতা করলেন, যারা উদ্যোগ গ্রহণ করলেন, সকলকে কবুল করেন, সকলকে আপনি আয় আল্লাহ আপনার শান মোতাবেক উত্তম পুরস্কারে আপনি ভূষিত করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, আফিয়তওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, ইসলামের দুশ্মনদেরকে আল্লাহ হেদায়ত নসীব ফরমান, কাফের মুশরিকদেরকে হেদায়ত নসীব ফরমান, আল্লাহ মুসলমানদের মধ্যে যারা বিভিন্ন স্তরে বিভ্রান্তির শিকার তাদেরকে হেদায়ত নসীব করেন, তাদের সকলকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, আমাদের জিন্দগিকে কবুল করেন, পুরা জিন্দগিকে বন্দিগি বানায় দেন, এখলাস দান করেন, ঈমানে কামিল দান করেন, নূরে কামিল দান করেন, আপনার মহব্বত দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত দান করেন, সুন্নতের মহব্বত আমাদের অন্তরে দান করেন, দুনিয়ার ব্যাপারে আমাদেরকে নির্মোহ বানায় দেন, জরুরত পরিমাণ দুনিয়া আমাদেরকে খুব দান করেন, তমাম দোয়া মোনাজাতকে আল্লাহ নিজ দয়া আপনি কবুল ফরমান, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন.